This track was downloaded from FusionBD.com.
আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। বুঝতে পারছেন এই মুহূর্তে আমি আরজে কিবরিয়া আরো একবার আপনার সামনে হাজির হয়ে গেছি, লাখ লাখ রেডিও লিসনারদের সামনে, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে কান পেতে আছেন এবিসি রেডিওতে, এবং তাদের সামনে হাজির করতে যাচ্ছি আরো একজন অপরাধীকে, ইন এ সেন্স আরো একজন ভুল করা মানুষকে, যিনি এসে তার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদেরকে শুনিয়ে তার জীবনের প্রাশ্চিত্যের কথা বলে সচেতন করে যাবেন যে তার মতো করে ভুল যেন কেউ কখনো না করে। কে সেই বান্দাটি তার কাছে আমরা একটু পরেই যাব, তবে তার আগে বলতে চাই জেবিএসবিতে আপনি যদি তাকে দেখতে চান ফেসবুকে চলে আসতে হবে। জেবিএসবিতে বরাবরের মতোই বাকি সেগমেন্টগুলো থাকছে, থাকছে SMS পোল, থাকছে এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ ডক্টর তাজুল ইসলাম, এবং থাকছে আপনার অংশগ্রহণ করার সুযোগ। সেজন্য ফোন করতে হবে 09613892892 এই নম্বরে। আবারও বলছি, আপনি যদি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে চান ফোন করবেন 09613892892 এই নম্বরে। চলুন আমরা শুরুতেই জেনে নেই কে রয়েছে আজকে আমাদের এই অনুষ্ঠানটির মঞ্চে। আমরা জানব আরজে রাজুর কাছ থেকে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি শুভ। শুভ ছোটবেলা থেকেই শান্ত প্রকৃতির ছেলে ছিলেন, গরিব মানুষদের সাহায্য করতেন, আর তাই তো কখনো কখনো ছোটবেলায় স্কুলের টিফিনের সম্পূর্ণ টাকাটাই তিনি ভিক্ষুককে দিয়ে দিয়েছেন। অসুস্থ রোগীকে তিনি বাসায় পৌঁছে দিয়েছেন, সাহায্য করেছেন, ওষুধ কিনে দিয়েছেন। এছাড়াও শুভ খেতে খুব ভালোবাসেন, নুডলস তার প্রিয় খাবার, ক্রিকেট খেলা দেখতে সবথেকে বেশি ভালোবাসেন, আর মুশফিকুর রহিম তার প্রিয় খেলোয়াড়। এত কিছুর পরেও শুভ আজ কেন যাহা বলিব সত্য বলিব মঞ্চে? চলুন তা শুনতে চলে যাই আরজে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে শুভ রয়েছে আজকে আমাদের সাথে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মঞ্চে, যে আসলে কনফেস করবে তার জীবনের অপ্রিয় সত্য কি। আমরা দেখাবার চেষ্টা করব কিভাবে সে অপরাধী হলো, কি অপরাধ সে করলো, এবং তার প্রাশ্চিত্য কি। আমরা অনুষ্ঠানের শুরুতে একটি ছবি দিয়ে দিয়েছি, ছবিটা যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, এবং ছবিটা দেখলেই বোঝা যাবে ওর প্রাশ্চিত্যের ব্যাপারগুলো কেমন, এবং সেই ইন্ট্রোডাকশন আমি আসব একটু পরে। তবে তার আগে আপনাদের সঙ্গে আরো একবার পরিচয় করিয়ে দিতে চাই আমাদের যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের নিয়মিত বিশেষজ্ঞ, যিনি পুরো অনুষ্ঠানটি শোনেন, শোনার পর তার মূল্যবান মতামত প্রদান করেন। সাইকো অ্যানালিটিক্যাল যে এক্সপ্লানেশন বা যে ব্যাখ্যা থাকে সেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে থাকেন ফোনে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তো আজকেও তিনি রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি, অনেক ধন্যবাদ। রাত দুটো পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে, আশা করছি আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত অনুষ্ঠানের শেষে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে চাই, তবে তার আগে যেই বোধের কারণে আমাদের এখানে লাখ লাখ শ্রোতা কান পাতেন এবং যারা এসে কনফেস করেন, সেই বিবেক যেটা আমরা আমাদের অনুষ্ঠানের থিমে বলে থাকি, হ্যাঁ, সাহস আছে সত্য বলার, এবং সেই সত্য বলার জন্য একটা বিবেকের প্রয়োজন হয়, আর এই বিবেকটা জাগানোর কাজ করে কখনো কোনো ঘটনা কিংবা কোনো ব্যক্তি। আজকে যে শুভ আমাদের এখানে উপস্থিত আছে, তার বিবেকটি জাগানোর কাজ আসলে কে করেছে আমরা সেটা প্রথমে জানব। শুভ, আপনি তো লাখো মানুষের কাছে আপনার অপরাধগুলো আজকে স্বীকার করতে যাচ্ছেন, তো কোন বিবেকের তাড়না বোধ থেকে, এবং এই বিবেকটা জাগানোর কাজ আসলে কে করলো যে কারণে আজকে আপনি এখানে আসলেন?
এই বিবেকটা মূলত আমার মা আমাকে বলছে যে তুই আজকে যে অপরাধ জগতে আসছিস সেটা আমরা কখনো ভাবতে পারিনি, তো তুই সিকিউরিটি দিতে পারবি যে কালকের দিনটা তোর লাইফে আসবে।
আপনার মা এই বিবেকটা জাগিয়েছে আপনাকে?
এই বিবেকটা, এবং কি পাশাপাশি আমাকে আরেকটি লোকও আমাকে এই বিবেকটা দিচ্ছে, যেটা হচ্ছে একজন অচেনা মানুষ, রং নাম্বার পরিচয়, তার নাম হচ্ছে লিজা।
এই লিজাও আপনাকে এই বিবেকটা জাগানোর কাজে সাহায্য করেছে। বর্তমানে আপনি কি কোনো অপরাধের সঙ্গে জড়িত আছেন?
বর্তমানে আমি ছিলাম, বাট এখন আর অপরাধ জগতে আমি থাকতে চাচ্ছি না। আর
অপরাধ জগতে থাকতে চাচ্ছেন না সেটা কখন থেকে?
এটা চাচ্ছি না আজকে সন্ধ্যা থেকে।
আজকে সন্ধ্যা থেকে? আপনার ছবিতে দর্শকরা দেখতে পাচ্ছে যে আপনার ডান পাশে একটা ব্যান্ডেড লাগানো, ইনফ্যাক্ট ওখান থেকে একটু পরপর ব্লাড পড়ছে, আপনি মুছছেন, আপনার শরীর প্রচন্ড ভাবে আহত, আপনি কিছু পেইন কিলার খেয়ে আমাদের এই অনুষ্ঠানে বসেছেন। এটার পেছনের কারণ কি? আপনি কি একটু আগে কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন? কি ধরনের দুর্ঘটনা?
আমরা
বিস্তারিত জানতে চাচ্ছি না, আপনি শুধু বলেন যে
অপরাধ জগৎ থেকে বেরোতে চাই, সেটা আমার অপরাধ
এবং এটা ছিল আপনার অপরাধ, এবং আপনাকে আপনার সঙ্গী সাথীরা বেধড়ক পিটিয়েছে, রাইট? প্রিয় শ্রোতা, ওর বিবেকবোধ জাগানোর কাজটা কে করেছে একটু আগে আপনারা জানলেন। আমরা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে চাই এবং আশা করছি আজকের এই এপিসোডটি আপনাদের সবার জন্য অনেক বড় একটা লেসন হবে। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। ওকে, আপনি শুরু করুন।
আমি যখন ঢাকা থাকি, মানে আমার মা বাবা আমাকে ঢাকা নিয়ে যায়।
আপনাদের আপনার জন্ম হয়েছে কোন জেলায়?
আমার জন্ম হয়েছে শরীয়তপুর জেলায়।
শরীয়তপুর জেলায়। কয় ভাই বোন ছিলেন আপনারা?
এখন আমরা সব মিলে আসছি তিন ভাই দু বোন।
তিন ভাই দু বোন। ওকে, আপনি ঢাকা থেকে শুরু করতে চান, শরীয়তপুর থেকে ঢাকা এসেছেন কত বছর বয়সে?
শরীয়তপুর থেকে ঢাকা আসছি 1999 সালে।
তখন আপনার বয়স কত বা আপনি কোন ক্লাসে পড়ছেন?
তখন আমার বয়স ছিল 8 থেকে 9 বছর।
9 বছর। আর তার আগে জীবনে কোনো কিছু ইম্পর্টেন্ট কিনা আজকে বলার জন্য?
তার আগে আমি কোনো এসব নিয়ে ভাবিনি।
8 থেকে 9 বছর বয়সে কেন আসলেন শরীয়তপুর থেকে? কেন আসা?
আমার বাবা আমাকে বা আমার মা বাবাকে আমার ফ্যামিলিকে দেশে রেখে চালানোর মতো অ্যাবিলিটি তার হয়নি, তো ওই ক্ষেত্রে আমাকে আমার মা বাবা।
আপনি আপনার মনে আছে আপনি বুদ্ধির পর আপনার ফ্যামিলিটাকে কিভাবে দেখেছেন? থাকে না যে বুদ্ধির পর আপনি যেভাবে দেখেছেন,
বুদ্ধির পর দেখছি আমার বাবা যে ব্যবসা ধরছে সে ব্যবসা আমার বাবা টিকে থাকতে পারে নাই। তারপরে যখন আমার বাবা ঢাকা আসে সে মেসে থেকে একা খাওয়া দাওয়া করে আমাদের কিছু টাকা পাঠাতে পারে না। তারপরে আমার মা আমাকে নিয়ে যখন ঢাকা আসে আমি আমাকে স্কুলে ভর্তি করে দেয়। আমার মা একটা বাসায় কাজ করে।
কোন কোথায় উঠলেন ঢাকা এসে?
আমরা ফার্স্ট ঢাকা উঠছি কামরিঙ্গি চর।
আচ্ছা।
সেখান থেকে যখন মানে কামরিঙ্গি চর নদীর মাঝে যে টংটা থাকে ওই টংয়ে।
আচ্ছা। না কিন্তু এত দারুণ অবস্থা, খারাপ অবস্থা, আগে কি আপনাদের অবস্থা ভালো ছিল?
হ্যাঁ, আগে আমাদের অবস্থা ভালো ছিল।
কি ছিল মানে কিভাবে ছিল?
আমার বাবা আমার দাদা ছিল শরীয়তপুর জেলার একজন নাম করা ওয়ার্কশপ মিস্ত্রি।
ওয়ার্কশপ মিস্ত্রি। আচ্ছা।
তো আমার বাবা যখন কাজ শিখছে আমার বাবাকে ব্যবসা দিয়ে দিচ্ছে। আমার দাদা বড় অন্য টাইপের লোক ছিল, সে মানে জুয়া খেলতো।
আচ্ছা।
ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার বাবার যে পুঁজি আমার নানারা দিয়ে দিচ্ছে 1 লাখ টাকা দিয়ে 1993 সালে, সেই টাকা আমার দাদা আস্তে আস্তে নেওয়া, পুরো পুঁজি তো দূরের কথা, মানে দোকানই থাকে না আমাদের। ব্যবসায় মায়ের খেয়ে যখন কিস্তি দানা দেয় আমার বাবা আমাকে নিয়ে ঢাকা চলে আসে।
আচ্ছা। এই কিস্তির দায় থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার বাবা ঢাকা চলে আসে নাকি আপনার বাবা যে ব্যবসা করতো বা সেটা সেখানেও লস খায়?
সেখানেও লস খায়। আর ওই ফ্যাক্টরির যে দোকানটা দিচ্ছিল ওই দোকানটা মানে টাকা শোধ না করতে পারে আমাদের নিয়ে ঢাকা চলে আসে, যার কারণে ওইটা আস্তে আস্তে আমরা পরিশোধ করি।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলুন, ঢাকায় আসার পরের থেকে আমরা শুরু করতেছি আমাদের জার্নি। প্রিয় শ্রোতা, আমি যেটা জানছিলাম যে আপনার মা কোন এক চরে এসে টঙ্গের কোন একটা জায়গায় থাকছে এবং মানুষের বাসায় কাজ করছে, আপনাকে কোন একটা স্কুলে ভর্তি করে দিচ্ছে, বলুন।
আমাকে যখন ঢাকা নিয়ে আসে তখন আমি ছোট, তো আমার মা আমাকে ব্রাগ সমিতি নামে একটা স্কুল আছে স্কুলে ভর্তি করে দেয়। তো তখন আমি ক্লাস ওয়ানে পড়ি।
আচ্ছা।
আর আমার পড়ার নলেজটা খুব ভালো ছিল, যার কারণে আমি ক্লাস ওয়ানে যখন পড়ছি ওয়ানের পাশাপাশি ট্যুর বইও পড়তাম।
জি।
তো এইভাবে যখন টুতে ভর্তি করতে যাবে তখন আমি ট্যুর বইটা তাদের রানিং শুনে দিচ্ছি। ওয়ানের পড়ার পরে আমি ট্যুর বইটাও তাদের শুনাইছি।
জি।
তো এইভাবে একের পর এক মানে দুইটা তিনটা ক্লাস গ্যাপ দিয়ে আমি যখন ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করি তো হঠাৎ করে স্কুলটা অন্য জায়গায় নিয়ে যায়, যেখানে আমার পক্ষে যাওয়া পসিবল না।
আচ্ছা।
ওইরকম একটা জায়গায় নিয়ে যায়। পরে আমার ফ্যামিলি একটা পরিস্থিতির শিকার হয়ে যায়, যখন আমার ফ্যামিলি সবসময় ছিল তো
ওকে। প্রিয় শ্রোতা, আমরা এখানে যে মিউট দুটো শব্দ ব্যবহার করেছি সেটা আমি একটু ব্যাখ্যা করতে চাই। এটা দুটো রাজনৈতিক দলের কথা এখানে বলা আছে। আমরা সাধারণত আমাদের অনুষ্ঠানে রাজনীতি বিষয়ক যে কোনো শব্দ যে কোনো কিছু আমরা পরিহার করি, শুধু বোঝার জন্য আমি বিষয়টাকে একটু এক্সপ্লেইন করতে চাই। ও যেটা বোঝাচ্ছে, ওর পরিবার বাংলাদেশে ক্ষমতাসীন দুটো রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের কোন একটি রাজনৈতিক দলের অনুসারী ছিলেন এবং যে দলের অনুসারী ছিলেন পরবর্তীতে সেই দল না অন্য কোনো দল ক্ষমতায় এসছে, তাই তো? ওকে, আপনারা এইভাবে জিনিসটাকে ধরে নেবেন, কিন্তু সেটা কোন দল দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর দ্য শো, বলুন। তারপর
আমার বাবা যখন সাপোর্টার ছিল আমাদের, যখন আমরা নবাবগঞ্জ বর্মসীতে ঢাল আসি তখন আমার বাবা নোয়াখালী এক লোকের সাথে আর কুমিল্লা এক লোকের সাথে পাসপোর্ট জাতীয় যত খাবার আছে ওইটা সেলম্যানের চাকরি নেয়।
আচ্ছা,
তখন আমি পড়াশোনার পাশাপাশি ওইটাও শিখি।
জি,
এক পর্যায়ে আমার বাবার সাথে আর একটা লোক এই ব্যবসায় শেয়ার হয়, আমার বাবা আর একটা লোক মিলে দুইটা লোক আমরা ওই ব্যবসা শুরু করি। তো তারপরে আমি ওই কাজটা মানে কারিগর নিয়ে যেটা করবে সেটা আমি করতাম।
জি,
দুই হাজার একে পড়াশোনা বাদ দিয়ে।
আচ্ছা, পড়াশোনা বাদ দিয়ে আপনি কাজটা করতেন?
হ্যাঁ।
আচ্ছা,
মানে আমার ফ্যামিলি পরিস্থিতি খারাপ দেখে আমি ওটা ধরছি। তো পরে যখন আমার ওই কাজটা মানে বেশি লাভ হয় ওটা দেখে মানে ওই পার্টনার আমার বাবাকে রেট করে যে আপনাকে আমি শেয়ারে রাখতে যাচ্ছি না, আপনি কর্মচারী হিসেবে কাজ করেন। আমার বাবা বলছে না না বলাতে আমার বাবা বাবার থেকে টাকা বললো যে তাহলে ঠিক আছে আপনি আমার যে টাকা খরচ গেছে পুরো টাকা আমাকে দিয়ে দেন, আপনি যদি আমার সাথে কারিগর হিসেবে কাজ না করেন তাহলে ফ্যাক্টরি আপনি নিয়ে যান,
ফ্যাক্টরি আপনি নিয়ে যান আর আমার যে খরচ থাকে সেটা
সেটা আমাকে দিয়ে দেন।
আচ্ছা,
পরে আমার বাবা সেই টাকা শোধ করে দেয়, তিন মাসের টাইম নেয় সেই টাকা শোধ করে দেয়
দিয়ে ফ্যাক্টরিটা নিয়ে নেয়।
হ্যাঁ, ফ্যাক্টরিটা নিয়ে নেয়।
আচ্ছা,
তো যখন ক্ষমতা তখন জনি নামে একটা সন্ত্রাসী ছিল ওই জায়গায়, সে আমার বাবা থেকে ট্যাক্স দাবি করে যে ব্যবসা করতে হলে তাকে ট্যাক্স দিতে হবে
30% ট্যাক্স।
জি।
আচ্ছা,
ট্যাক্স আমার বাবা দিতে রাজি হয় নাই, তো আমাদের ফ্যাক্টরির যে গ্যাসের পাইপ ছিল ওইটা মানে লিক করে আমাদের ফ্যাক্টরিটা জ্বালা গেল 2002।
এটা জ্বালিয়ে দিল?
জি।
আচ্ছা,
জ্বালিয়ে দেওয়ার পরে আমার বাবা ব্যাংক লোনের দায় আমাদের নিয়ে অনেক কষ্ট করে ঢাকা শহরে, মানে এই কষ্ট করতে করতে 2005-15 আমরা যাই।
ওকে,
তারপর আমরা এই জানা শোধ করতে পারি না। পরে আমাদের দেশে যে মানে পরিস্থিতি এসেছিল আমাদের জায়গা সম্পদ এটি বিক্রি করে আমরা ব্যাংকে জানা শোধ করে দিই। পরে আমরা 2005 যাই দেশে, মামাদের বাসায় থাকি। আমার বাবা তখন আমাদের পুরোপুরি মানে চালানোর মতো ক্ষমতা তার থাকে না, এক পর্যায়ে আমি মামাদের সাথে বদলা দিই, ব্যান চালাই, আইসক্রিম বেচি, এভাবে মা বাবাকে নিয়ে দেখি মানে ওই জায়গায় বাস্তবতা ছিল। তো আমার মা বললো যে আমাদের এখন বাড়িঘর নাই, মানে আমরা গ্রামাঞ্চলে ছিলাম মেন টাউনে যাই। তো আমরা মেন টাউনে যখন গেছি, যাওয়ার পরে আমার বাবার সাথে আমি রিক্সা চালাইছি। ওদেরকে খাবার দেয় না আর ওদের সাথে থাকেও না, ওই ছেলেটা যখন রাস্তা রাস্তা ঘরে খাবার পায় না, আমার বাবা ওরে আইনা একদিন আমাদের বাসায় রেখে খাওয়ালো। তো একের পর এক ও এই পরিস্থিতি দেখে ওরা আমাদের বাসায় ডাকে, খাওয়া দাওয়াটা আমাদের বাসা থেকে দেয়, পকেট খরচটা দেয়। মানে আমার থেকে আমি যে তার ছেলে আমার যতটুকু গুরুত্ব না দিত তার চেয়ে বেশি কেয়ার করতো ওকে। তো এক পর্যায়ে আমি দেখলাম যে ওর চরিত্রটা ততটা ভালো না, আমার ফ্যামিলির দিকে যে আমার ছোট একটা বোন আসছে ওর দিকে ওরকম ভাবে থাকায়, তো আমি এটা আমার ফ্যামিলিকে জানালাম। জানানোর পরে ওই বাসা থেকে পরে আর এক জায়গায় আমরা চেঞ্জ করলাম বাসা। তো আমার বাবা ওই কথাটা শোনার পরে ওকে আর খাওয়া দাওয়া তো দূরের কথা, ওর প্রতি ততটা গুরুত্ব দেয় না। ওর সাথে আর একটা ছেলে ছিল শাহিদ, ওর ছোটবেলা মা মারা গেছে, ওর ঘরে স্বপ্না।
আমি ঠিক বুঝতে পারিনি, মানে
দুইটা ছেলেকে আমার বাবা খাওয়াতো।
আচ্ছা,
একটা হচ্ছে শাহিন, একটা হচ্ছে আরঙ্গ।
এরা কারা ছিল?
এরা ছিল আমাদের এলাকারই স্বাস্থ্য ভাই।
খাওয়াতো মানে কি, মানে ওদেরকে ভরণ পোষণ দিত?
ভরণ পোষণ বলতে ওরা যখন আসতো ওই দুপুরে রাত্রে সকালে এভাবে একটু খাওয়াতো।
আচ্ছা, তো এদেরকে খাওয়ানো বন্ধ করে দিয়েছে, তার কারণ হচ্ছে আপনার বোনকে কিছু একটা আপনি বলছিলেন?
না, আমি একটা নেগেটিভ সাইড করে দেখছি যে আমার বোনের সাথে ওরকম ভাবে মানে
একটু মেলামেশা
করতে চাচ্ছে। তারপরে আমি ওইটা আমার ফ্যামিলি কানে দিয়ে দেওয়ার পর আমার ফ্যামিলি ওই জায়গা থেকে সাইড কেটে যায়।
এরা বেসিক্যালি আপনার এলাকার হিসেবে পরিচিত ছিল?
ওকে, পরিচিত। পরে যখন আমরা এখান থেকে বাসা চেঞ্জ করি, তো আব্বার একদিন হঠাৎ করে ডাকায় যে কাকা আপনি আমাদের সাথে কথা বলেন না, আমাদের বাসা যান না, কারণ কি? পরে আব্বু বলছে যে এখন কাম কাজে বিজি বাবা, দেশের পরিস্থিতি খারাপ, নিজে চলতে পারি না, যাবো সময় নেই আমার হাতে।
মানে কে ডেকেছে এটা?
এটা ডাকছে যে ছেলের নাম হচ্ছে আরঙ্গ।
আরঙ্গ কি মানে একই ভাবে ডিস্টার্ব করতো?
ওই মূল ছিল,
ওই মূল ছিল। আচ্ছা,
আর শাহিন তো খুব ভালো একটা ছেলে ছিল। শাহিন রে আমি হাজার হাজার বার আমার জীবনের শেষ রক্ত দিয়ে আমি ঋণ শোধ করতে সম্ভব হবে না আমার।
ঠিক আছে, আমরা ঘটনার প্রেক্ষাপট সেগুলো আবিষ্কার করবো বলে তো দেখেছে আপনার বাবাকে? হ্যাঁ,
যখন ডাকছে, ডাকার পরে আমার বাবার সাথে একটু কথা কাটাইতে হয়, তো আমার বাবা আমার সাথে রাগ করে আমার এক খালার বাসায় চলে যায়।
আপনার সঙ্গে রাগ করে কেন?
রাগ করে যে আমি বলছি ওই কথারই, তো সে বিশ্বাস করে নাই।
আচ্ছা,
বিশ্বাস করে নাই। আর আমার তখন একটা মোবাইলের প্রয়োজন ছিল 2008, সে মোবাইল আমার বাবা আমাকে দেয়নি, যার কারণে বাপুতে মানে একটু তর্ক দিয়ে লাগছে, আব্বু রাগ রাগে হয়ে গেছে। পরে কিছুদিন পর আসছে 2009 রোজার ঈদের পরে, আব্বু সে একই মোবাইল নিয়ে তর্ক দিয়ে লাগলো। তো লাগার পরে মানে আমাকে একটা মেয়ে ডিস্টার্ব করতো, রাত দিন ডিস্টার্ব করতো, আর আমিও সেটা ই করতাম মানে কথা বলতাম। এক পর্যায়ে বাবা আমার সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। 2009 অক্টোবর মাসে।
আপনার বাবা রাগারাগি করে বাসা থেকে বের হয়ে যায়, আপনার সঙ্গে রাগারাগি করে?
অক্টোবর মাসে।
আচ্ছা,
অক্টোবর মাসে 10 তারিখে, আর 11 তারিখে তখন আমি একটা শোরুমে চাকরি করি, মরস্থলের শোরুমে। তো আমি সকালবেলা বের হয়ে যাই 8টার দিকে, আমার ছোট বোন আমাকে সবসময় খাবার দেয়। তো অক্টোবর মাসের 12 তারিখে আমার বোন ঘুম থেকে উঠে আমাকে ভাত দিছে, মুখ না দিয়ে ফ্রেশ না হয়ে আমাকে ভাত দিছে। এই জন্য আমি নাস্তা করার পরে আমার বোনকে আমি অনেক রাগ করছি। রাগ করার পরে আমার মাকে আবার একজন বোন ডাকছে, তার বাসায় মেহমান আসবে, সেজন্য আমার মাকে ওই জায়গায় থাকতে বলছে। তো আমার মা ওই জায়গায় যায় নাই, আমার ছোট বোনকে পাঠিয়েছে। ওইটাই ছিল আমার বোনের শেষ বিদায়। এক পর্যায়ে
আমি ঠিক আপনাকে এখানে একটু থামাচ্ছি, আমি কিছুটা কনফিউজ, একটু বুঝতে চাই আসলে। আপনার সঙ্গে আপনার পরিবারের রাগারাগি হয়ে কোন একটা বাসায় আপনি চলে গেলেন, তাই তো? কিসের সাথে আপনার রাগারাগি হয়েছে?
আমার সাথে না, আমার বাবার সাথে রাগারাগি হয়েছে। আমার বাবা বাসা থেকে বেরিয়ে আবার খালাদের বাসায় গেছে।
তারপরে
আমি যখন শোরুমে যাব, মানে এটা হচ্ছে আজকে সন্ধ্যার দিকে, আর কালকে সকালবেলা আমি শোরুমে যাওয়ার জন্য।
শোরুম মানে কি শোরুম?
এটা একটা মোটরসাইকেলের শোরুম ছিল, ওইখানে আমি জব করি একটা।
ওখানে আপনি সেই সময় একটা জব করতেন? কিসের জব করতেন?
ওই জায়গায় মানে মালিকের অবর্তমানে আমি ছিলাম ম্যানেজার।
ম্যানেজার জব করতেন মালিকের অবর্তমানে? আচ্ছা, তো তারপরে?
তারপরে আমার বোন আমাকে যখন নাস্তা দিয়ে আমার বাসা থেকে বের হয়, আমি যাই। তো ওই শোরুমে থাকাকালীন আমি সবসময় অল টাইম গান মজা করতে যেতে থাকি। আমাদের পাশের একটা ওয়ার্কশপ ছিল মোটরসাইকেলের, আমার যে গাড়ি চালানো শিখেছে সুশান্ত, তার সাথে সবসময় অনেক সময় মজা করি, ফাইলাম করি। কিন্তু ওই দিনটা আমার আর মানে কোনো গান তো দূরের কথা, মধ্যে হাসি আসতেছে না।
কেন?
আমার ভিতরে যে কি একটা আতঙ্ক আমি নিজেই জানি না।
মানে এটা কেন হচ্ছে, কোনো কারণ ছিল কি নাকি এমনি এমনি হচ্ছে?
এমনিতেই হঠাৎ, মানে আমার মুখে কোনো হাসি নেই, সাড়ে 8টার পর আমার মুখে কোনো হাসি নেই, কেমন জানি মানে অনেক কষ্ট লাগতেছে।
এর আগের দিন আপনার বাবা আপনার কাছ থেকে চলে গেল রাগারাগি করে, এটাও একটা কারণ হতে পারে।
এখন আমি ভাবতেছি যে আজকে আমার এত কষ্ট লাগতেছে কেন, আর চোখ দেওয়া ইচ্ছাকৃত ভাবে পানি আসতেছে, কেন আসতেছে আমি তাও জানি না। তো এক পর্যায়ে আমার মামাকে 12টার দিকে ফোন দেয়।
বিরতির ঘন্টা বেজে গেল প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই, একই সাথে ছোট্ট একটা সাসপেন্সও আছে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। ও যে বোনটির কথা বলছিল, ওর বোনকে নিয়ে ও শেষ কিছু একটা বলেছে, সেই জায়গাটি পরিষ্কার করার জন্য আমার বেশ কিছু কোশ্চেন ছিল, সবকিছুই পরিষ্কার হবে মাত্র 3 মিনিট পরে। আজকে আপনারা যার জীবনের অপ্রিয় সত্য এখানে শুনছেন, তার নাম হচ্ছে শুভ, তাকে দেখতে চাইলে আপনারা ফেসবুকে চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 3 মিনিট পর। 3 মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুভ রয়েছে আজকে এখানে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। শুভর কাছে আমি আবারও ফিরছি। এই ফাঁকে আপনাদেরকে বলছি, আপনারা যদি এই অনুষ্ঠানে এসে নিজের জীবনের ভুল এবং অপরাধগুলো একই সাথে প্রায়শ্চিত্তগুলো নিয়ে কনফেস করতে চান, তাহলে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। এখানে ফোন করার পরে আপনি অবশ্যই আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনার জীবনে ঘটে যাওয়া অপরাধগুলো নিয়ে খুব ছোট করে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার রাজু আপনার সঙ্গে যোগাযোগ করবে। ওকে শুভ, আমরা যে জায়গাটিতে ছিলাম যে আপনার মা আপনাকে 12টার দিকে ফোন দিয়েছে, তারপর
ফোন দিয়ে আমাকে বলে যে তোমার ছোট বোনে পাওয়া যেতেছে না, তোমার শোরুম থেকে তো ছুটি নিয়ে আসতো।
আচ্ছা,
আমি তো মারে বললাম যে মা এখন তো আমার মালিক নাই সাথে, মালিককে আমি স্বয়ং ভাইয়া বলি যে ভাইয়া তোমার শোরুমে নাই, ভাই একটু মাথা খুঁজে যাচ্ছে কিছু কাগজপত্রের জন্য, তো তুমি আশেপাশে খোঁজো, খুঁজে দেখো কোথায় আছে।
আচ্ছা,
তো মা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আমি দুপুরে বাসা যাই, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আসি। তো তারপর আমার মনটা ভালো লাগতেছে না, খুব কান্না আসতেছে আমার, কি জন্য আমি জানি না। পরে আমার বাসা যখন আসছি সন্ধ্যা হয়ে গেছে, আমার মা আমাকে আবার ফোন দিচ্ছে যে সবুজ তোমার বোনকে এখনো পাওয়া যাচ্ছে না, তুমি ছুটি নিয়ে আমার জিনিস চলে আসো। আমি তখন আমার মালিককে বললাম যে ভাইয়া আমার ছোট বোন আজকে সকাল থেকে নিখোঁজ, তো আমার বোনকে খুঁজতে হবে, আমাকে একটু ছুটি দেন। তো সুহেল ভাই আমাকে 200 টাকা দিল, একটা মোটরসাইকেল দিল তার শোরুম থেকে, যে মোটরসাইকেল নিয়ে যাও, যদি কোথাও যাওয়া লাগে গাড়িতে তেল ভাজা তুমি খুঁজো।
জি,
তো আমি বাসায় সব জায়গায় খুঁজছি, কোথাও আমার বোনরে পাওয়া যায় না। আর আমার বোন এমন একটা মেয়ে ছিল যে নিজের ফ্যামিলির লোক ছাড়া অন্য কারোর সাথে কথা বলতো না, যাদের সাথে কথা বলতো সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলতো। আর কথা বলার এককালীন মানে কি আমার বোনকে কেউ খারাপ বলতে পারে না এই এলাকায়।
জি,
মানে আমার বোন রোড গার্ডও ঠিক মতো চেনে না।
কত বছর বয়স ছিল আপনার বোনের?
সাড়ে এগারো বছর বয়স।
কি নাম ওর?
ওর নাম ছিল ডালিয়া আক্তার।
আচ্ছা, হ্যাঁ বলুন। তারপর
পরে আমরা,
তো আপনার চেয়ে ছোট?
জি, আমার থেকে অনেক ছোট ছিল।
আচ্ছা।
পরে আমরা যখন ওরে কোথাও খুঁজে না পাই, সারা রাত আমরা ঘরের দরজা খুলে রাখি, যদি আসে আয়সা যদি ঘরে ঢোকে ভালো, লাইট জ্বালানো থাকে, দরজা খোলা থাকে, আমি সারা বারান্দায় শুয়ে শুয়ে কান্না করতেছে, আমার মাও কান্না করতেছে। আমার বোন কিছু চেনে না, বাজার তো দূর কথা ছিল, আমার এলাকা ছাড়া দ্বিতীয় কোনো জায়গা চেনে না। আমি অনেক ডাকাডাকি করতেছি, কান্না করতেছি যে বোন তুই কোথায় আসোস, বাসায় তোর কেউ কিছু বলবে না, আমার মাও কিছু বলবে না, তুই বাসায় আস। সারা রাত আমি এবার খুঁজতেছি, পাই না। না পাওয়ার ক্ষেত্রে আমার বাবার রিক্সা ছিল মসজিদের ভিতরে, মার্কাস মসজিদ আছে আমাদের এলাকায়, সেই মসজিদের ভিতরে আমাদের বাবার রিক্সা ছিল, ওই রিক্সা নিয়ে এক পর্যায়ে আমি আমার মাকে নিয়ে এক গণকের বাসায় যাই। গণকের বাসায় যখন যাই তখন আমার এক গণকে বলছে, আপনার মেয়ে আছে এলাকার ভিতরে আছে, আপনি মাইকিং করেন না তাহলে তো আপনার মেয়েকে পাওয়া যাবে না। আর এমন লোকের কাছে আছে যে আপনারা জীবনে কখন কল্পনা করতে পারেননি যে আপনি শত্রু হবে, এলাকার ভিতরে আছে, এলাকার বেশি আপনি মাইকিং করবেন না। তো আমরা আর মাইকিং করিনি। সকালবেলা আমি আমার ফুবাতো বোনের সাথে আমার বোন ছবি তুলছে, ওই ছবি নিয়ে সাংবাদিকের সাথে আমার একটু পরিচয় ছিল, আমি ওই ছবি নিয়ে আমার বোনের নিউজ দেওয়ার জন্য ছবি বের করি। তো এর ভিতরে যে আরঙ্গর জন্য আমার বাবা আমার সাথে তকদি করছে বা আরঙ্গর সাথে কথা বলে না, সে আরঙ্গর চাচা হোসেন সর্দার, সে আমাকে চরঙ্গে মোড়ে ডাক দিচ্ছে। সে যাওয়ার পরে, তোর বোন রে পাস না? আমি বলছি না। পরে আমার বলতেছে, তোর বোনের জন্য যদি আমার ভাই বেড়ার বা আমাদের কারো কিছু হয় সেটা খুঁজলে আমরা তোদের থাকতে দেবো। তো আমি বলছি, আমার বোন তো আমি পাইতেছি না, না পাবো আমি কিছু বলতে পারবো না, আর যদি আমরা কোনো অপরাধ করি।
এই কথা কেন বললো যে আমার ভাই ব্রাদারের কোনো কিছু হলে তোমরা শরীয়তপুরে থাকতে পারবো না?
সেটাও আমি তখন ওই মুহূর্তে
কিছুই বোঝেননি, আপনি
জানিও না বুঝিও না।
আচ্ছা,
আমি ওই জায়গা থেকে বলি, আচ্ছা ঠিক আছে, আমরা যদি কোনো অপরাধ করি অপরাধের শাস্তি অবশ্যই আছে, দেখি কি হয়। এটা বলে আমি আয়সা বলি, আয়সা এলাকায় ঢুকতে না ঢুকতে মোপা জেলের নামে এক দোকান আছে আমাদের চাচা হয়, তার দোকানের সামনে যখন আমরা যাই তখন কিছু লোক বলা বলি করে যে আমার বোন নাকি খুন হয়েছে। আর কিছু লোকজন বলা বলি করতেছে যে আমার বোন নাকি ভাইয়ে গেছে।
আচ্ছা, বিভিন্ন রকমের কথা ছড়াচ্ছে চারদিকে।
তো আমার বোন হঠাচ্ছে, আমি আমার মা দেখি আমাদের এক ফুবাতো ভাই আব্দুল ডালী তার বাসার সামনে কান্না করতেছে। তা আমি যে আমার মারে বললাম যে চোখ একটা কথা বলবো না, যে বোনের জন্য আমাদের মান সম্মান থাকবে না সেই বোন আমরা পরিচয় দেবো না।
আপনি এই ধরনের কথা আপনার মাকে বললেন?
হ্যাঁ, এই ধরনের কথা আমার মাকে যখন বললাম, আমার মা আমাকে দুই গেলে দুইটা চল মারছে। তো আমি দাঁড়াই, আমি চোদ্দ পানি এসে বসছি যে কি বলতেছে। পরে মানে তখন আমার বিশ্বাস হয়নি যে আমার বোন খুনেছে, মানে এলাকার লোক বলা বলি করতেছে, তারপরে ও অ্যারেস্ট হয়েছে সেটাও আমি জানি না।
কে অ্যারেস্ট হয়েছে?
ওই যে ছেলের নাম আরঙ্গ,
আরঙ্গ অ্যারেস্ট হয়ে গেছে।
তারপর আমার মানে আমি ভাবতে পারিনি যে আমার বোন খুন হয়েছে। সারাদিন আমরা খোঁজাখুঁজি করতেছি, ও অ্যারেস্ট হয়েছে, এলাকার লোকের কাছ থেকে শুনতেছি শাহিন কো অ্যারেস্ট করছে, মানে দুইটা লোককে অ্যারেস্ট করছে। তো আমি সারাদিন খুঁজতেছি, আমাদের থানায় টাকা এসছে, আমরা গেছি বাবাকে ফোন দিয়ে বললাম যে বাবা এই ব্যাপার, আমার বোন তো পৃথিবীতে নাই মানুষে বলতেছে। আর আমিও মানে কান্না অবস্থায় বলছি আব্বুকে, তো আব্বু সাথে বাসে আসছে। আসার পর এক পর্যায়ে আমি আমার বাবাকে নিয়ে আমার মামারা সবাই আসে, আমার খালা আসে, এসে আমরা সবাই মিলে খোঁজাখুঁজি করি। তো আমার এক ফুবু, সে ওই যে যাদের বাসার সামনে আমার মা কান্না করতেছে, ফুবাতো ভাই, তো ফুবু ভাই বললো যে তালুকদার বাড়ি বাগানে যায় ঝাড় জঙ্গলে খোঁজো যে কোথায় আছে, গাছ বা গাছের উপর নিচে ভালো করে খোঁজো।
তখনও লাশ পাননি?
না, তখনও লাশ পাননি।
তাহলে লোকজন কিভাবে নিশ্চিত হলো যে সে মারা গেছে?
লোকজন নিশ্চিত হয়েছে যে ওই শাহিন নামে যে ছেলে, ওকে তার একদিন আগে মানে যেদিন খুন করছে, সকালে খুন করছে, আটটা বাজে নিয়ে সাড়ে আটটা বাজে খুন করছে, তো বিকাল পাঁচটার দিকে আসরের নামাজ পরে ওকে ডাকাইছে, ডাকা ওকে মসজিদ ঘরে নিয়ে বলছে যে তুই আমার একটা কাজ করে দিবি, আমি তোকে একটা চায়না সেট দেবো, ৩০০০ টাকা দেবো, ঠিক আছে মসজিদে চ।
কে বলেছে এটা?
এটা বলছে এই আমার বোনের যে খুন করছে আরঙ্গ,
আরঙ্গ
সাইন্ডে মসজিদে নজু করে কোরআন শরীফ মাথা দিয়ে বলছে যদি তুই কারো কাছে এই কথা ফ্লাশ করস যে আল্লাহ কাছে টাকা থাকবি। তো যখন এই কথা বলছে ঠিক আছে তুই বল, আমি কাউকে বলবো না, কোরআন শরীফ মাথা নিয়ে। তো সাইনকে বললো যে আমি একটা মেয়ে খুন করে ফেলেছি, মেয়েটা কে বলছে, মেয়েটা আমাদের এলাকার, কবে করছে? আজকে সকালে। আজকে তো কোনো মেয়ের নিখোঁজ শুনি নাই, তো তুই কাকে ফোন করলি? পরে বলছে তুই কি আমার কোথায় ঠেকা থাকবি যদি কারোর কাছে বলছ? ঠিক আছে। তো শাহিনকে যখন বলছে যে আমি ডালিয়াকে ফোন করছি, ডালিয়াকে, পরে বলছে যে ডালিয়া হচ্ছে শাবন কাকার মেয়ে। এই কথা যখন শাহিনকে বলছে, শাহিন কোরআন শরীফ রাইখা বলছে আমি যদি আল্লাহর কাছে ঠেকা থাকি থাকবো, কিন্তু আরঙ্গ তুই কাজটা ঠিক করছ না, যে কাকা আমাদের নিজের ছেলের থেকে বেশি ভালো জানছে, আমাদের খাওয়াইছে, আমাদের থাকতে যা যা ছাড়া সব কিছু বহন করছে, তুই তার ঘরে খেয়ে তার প্লেট সিদ্ধ করলি, তুই তার মেয়ের সম্মান নিয়ে তার মেয়ের লাইফটাই শেষ করলি, তার মেয়েকে তুই ফোন করলি।
আপনি আমাকে একটু বলেন তো, আরঙ্গ কেন ওকে ডেকে নিয়ে সেই কথাগুলো বলতে যাবে?
আরঙ্গ আর ও একই সাথে চলাফেরা করে,
সবসময় একই সাথে চলাফেরা করে, বন্ধু ছিল।
জি, বন্ধু ছিল।
ওকে, এই জন্যই সে বলেছে এইভাবে?
জি।
মাই গুডনেস। ওকে,
ও যখন এই কথা বলছে তো ও আর আমাদের কাছে বলে না, ও আমাদের এলাকার যত গণ্যমান্য ব্যক্তি আছে, ওর চাচাবার একজন মেম্বার ছিল, তার কাছে বলছে, তার আবার থানায় বলছে, সাংবাদিককে বলছে। বলার পরে পরের দিন সকালবেলা যেদিন অ্যারেস্ট হয়, তার কিছুক্ষণ আগে আমার সেই ফুপুর কাছে যায়। শাহিন যাওয়ার পরে বলে যে তুই একটু যা দেখ, আরঙ্গ কি বাসা আছে, লাশ কোথায় আছে একটু চাল, পুলিশের কাছে তো বলতে হবে। তো আরঙ্গর কাছে শাহিন গেছে, যা দেখে যে একটা গাছের সাথে ঢেলনা দেওয়া বসে রয়েছে
আরঙ্গ।
জি, মানে মাটির সাথে ঢেলনা দিয়া হাত পা ছাইরা বসে রয়েছে। তো আরঙ্গকে শাহিন জিজ্ঞেস করলো, কিরে কালকে রাত্রে কি লাশ মারি দিছিলি? কয় না রে দোস্ত, আমি রাত 8টা পর্যন্ত সেই লাশ পাহারা দিচ্ছি, আর তুই তো আসস নাই, কি করবো আমি সেই লাশ একা মামা দিতে পারি, আমি ভয় করছে আমার। কয় তোর লাশ কোথায় আছে? কয় লাশ আছে বেদ ঝোপের মধ্যে।
কোথায় আছে? বেদ ঝোপের মধ্যে।
বেদ ঝোপের মধ্যে। তো ঠিক আছে, আজকে সন্ধ্যায় দেখবো। এটা শাহিন বলে যাতে আসে বলে। তার কিছুক্ষণ পরে পুলিশ আসে, আসার পরে শাহিন লাভ দিয়ে পুলিশের গাড়ি দুইটা যায়, বলে যে স্যার আমি শাহিন আর ওই সামনে আসছে। তো ওরে
পুলিশ নিয়ে আসছে কে?
পুলিশ আনছে আমাদের এলাকার লোকজন।
লাশ তো সাধারণত আগে খোঁজার কথা, লাশ নিশ্চিত ভাবে না পাওয়া গেলে তো পুলিশ আসার কথা না, তার আগে পুলিশ চলে আসছে।
তার আগে পুলিশ চলে আসছে কারণ ওই যে তার ওর চাচা মেম্বার প্লাস আমাদের এলাকার যত গণ্যমান্য ব্যক্তি আছে সবাইকে জানে এই ব্যাপারটা, তারা থানা ফোন দেওয়া করছে।
ওকে ওকে।
তো ওর যখন অ্যারেস্ট করতে গেছে, ওর বাবা বলতেছে ওর নামে কি আছে, আপনি কেন অ্যারেস্ট করতে আসছেন? পুলিশের সাথে পিক আপ দিছে। দেওয়ার পরে ওর মা ওকে বসতে জোর করে নৌকার ভিতরে উঠাইয়া নৌকা এইভাবে ধাক্কা দিচ্ছে। আমাদের থানায় একজন মোহাম্মদ আলী ড্রাইভার নামে পুলিশের ড্রাইভার আছে, সে জাপ দিয়া নৌকা ধরছে পানিতে জাপ দিয়া, আর পুলিশ সব মানে শুট করার জন্য রাইফেল সেট করছে যে তুলে জাপ দিলাম যে তুই তুমি পুরস্কার করবো। তো বলতেছে কি হয়েছে আমার ছেলে কি করছে? বলছে আপনার ছেলে মার্ডার করছে। কাকে মার্ডার করছে? পরে বলছে একটা মেয়েকে মার্ডার করছে এই এলাকার মেয়ে। এইভাবে ওকে অ্যারেস্ট করছে। তো আমি আইসা শুনি যে ও অ্যারেস্ট হচ্ছে, বা আমার বোন যে খুনেছে আমার তখন বিশ্বাস হয়নি, দুপুরে বিশ্বাস হয়নি। আমরা সবাই মিলে খুঁজতে থাকি, আমার এক ফুয়াতো ভাই থাকে রিপন, যার কাছে আমরা সবসময় রেডি থাকবো এই ব্যাপারটায়। সে ফুয়াতো ভাই আমাদের সাথে অনেক হেল্প করে। তো যাই দেখি একটা ব্যাজ জবের, মানে ওই ব্যাজ জবের ভিতর আমি আমার বোনকে খুঁজছি। ওই ব্যাজ জবটা ও আমারে আরো এক মাস আগে ওর ভাই রাজীব নামে ওর ছোট ভাই, হ্যাঁ আরঙ্গর ছোট ভাই রাজীব আমাকে দেখাইছে যে দেখ এই একটা ব্যাজ জব। আমি কি, হ্যাঁ এটা কি? কয়টা ভিতরে দেখ, মুখটা নিয়ে দেখ। আমি দেখলাম যে ঘরের থেকে বেশি সুন্দর হচ্ছে।
কে?
ওরা ওই ব্যাজ জবটার কাইটা
খেটে সুন্দর করেছে, মানে ওখানে কি করে
ওইটার ভিতর দা কাটছে, কাইটার সুরঙ্গ করছে।
সুরঙ্গ?
আচ্ছা, সুরঙ্গ করে ওইটা মানে এমন পরিবেশ করছে যে ওই জায়গায় যায় মানুষ রাতে ঘুমাতে পারে।
সুরঙ্গ কেন করেছে?
ওইটার ভিতরে ওরা নাকি পিকনিক করে, মানুষের মুরগি টুরগি আইনা ওইটার ভিতরে রান্না করে খায়,
ওই ব্যাজ জবের মধ্যে।
জি।
আচ্ছা,
তো ওই জায়গায় আমি মানে মাথাটা নিয়ে দেখলাম যে ওই জায়গায় অনেক পাতা পাতা বোড়ানো। তো ওই জায়গায় আমার বোন যাবে কেন? ওই দিকে যখন আমি হাইটা যেতেছিলাম, আমার মানে এত ভয় লাগছে, মানে আমি ওই জায়গাতে দৌড় দিয়া অন্য জায়গাতে খুঁজছি আমার বোনকে। তো আমার খালা সে ব্যাজবের একটা ঘের দেখছে যেখানে মানুষ যাতায়াত করতে পারে, হাফকা দিয়ে দেখে পুরো ব্যাজব কাটা সুরঙ্গ করা। তো আমার খালা শীতের দিন তো পাতা মানে ঢলা ঢলা অবস্থা। তো তারপরে আমার খালা একটা লাঠি ভাঙা পাতাটা টান দিচ্ছে, সামনের দিকে টান দিচ্ছে মতন আমার বোনে মেহে দিচ্ছে হাতটা, ঠিক এইভাবে এইভাবে হাতের মেহেদিটা আঙুল পাঁচটা জায়গা ওঠার পর আবার খালা যখন চিৎকার দিছে, সাথে সাথে আমি গেছি যে আমার বোনের লাশ দেখে আমি অজ্ঞান হয়ে গেছি। আমার মা বাবা সবাই মা বিয়ে হয়ে গেছে। ইচ্ছা সর্দার নামে চাচা আমাদের দোকানদার, সে সাথে সাথে থানায় ফোন দিছে। তো পুলিশ আমাদের সাথে কিন্তু লাশ খুঁজে নেই, খুঁজতে আসল পরে লাশ এসে নিয়ে গেল, আমাদের থানা ডাকালো, আমাদের সই দিতে বলো আমরা সই দিলাম।
আপনি আপনার বোনকে যখন পেলেন এই অবস্থায়, আপনি আর আপনার ফুপুই তো খুঁজে বের করলেন,
আমার খালা
খালা খুঁজে বের করলেন, কি অবস্থায় পেয়েছিলেন আপনার বোনকে?
আমার বোনকে আমি পেয়েছিলাম নিচের ঠোঁট কাটা ছিল, আর উন্নাত দিয়ে গলায় ফাঁস দেওয়া ছিল, প্লাস ড্যাগার দিয়ে পার দেওয়া ছিল, মানে গলার ভিতরে ছুরি ঢুকে দিয়েছিল। ওই জিনিসটা দেখে আমি আর সহ্য হতে পারিনি, আমি সাথে তো আজ্ঞে ফেলেছি। প্লাস আমার মা বাবা, আমি যে কোথায় পড়ছি আমি নিজেই জানি না।
আপনি তখন কি আপনার নিশ্চিত হতে পেরেছিলেন যে আপনার বোনকে রেপ করা হয়েছে বা এরকম কিছু? আপনার ফেস দেখাতে কি এরকম মনে হয়েছে?
আমার মনে হইতেছে যেটা আমার বোন না, অন্য কেউ। আমি ফেসটা চেনা জানা, পর আমার বাবা সমর্থন দিচ্ছে এটা আমার মেয়ে, আমার মা সমর্থন দিচ্ছে এটা আমার মেয়ে।
এত নৃশংস ভাবে ওকে এইভাবে রেপ করেছে?
জি। পরে
মাত্র 11.5 বছর বয়স ছিল।
জি। আমার বাবা মাকে সবাইকে ডাকাইছে গেছে, তো আমার ওই বোনের লাশ দেখে আমার আর সহ্য হয় নাই। আমি সাধারণত দুইটা বড় বড় ছাদ নিয়ে ভাষা থেকে আমাদের বটি ছিল বড় বটি, ওই বটি নিয়ে আমি থানা গেছিলাম মারার জন্য
আরঙ্গুড়ে।
আরঙ্গুড়ে আর আরেকটা নিরীহ একটা মাস্টারকে, মানে স্টুডেন্ট, ওকে অ্যারেস্ট করছে, তো আমি ভাবছি ও খুন করছে। তো এটাভাবে আমি ওকে মারতে গেছি থানায়। আমার এলাকার লোকজন ফিরাল যে আমি যদি ওইভাবে ওই অবস্থায় থানায় যাই তারাও আমাকে লগে মরবে, আর তখন আমার জীবনটাও শেষ হয়ে যাবে। এরকমভাবে তারা আমাকে আটকায়। ওরা আমাকে অনেক বুঝিয়া আমাকে নিয়ে যায় বাসায়। বাসায় নিয়ে যাওয়ার পরে নুরী শিকদার, আমার চাচা মারা গেছে, আল্লাহ তার ভেস্ত নসিব করুক, সে আমাদের ওই জায়গায় রাখে তার বাসায়।
নুরী শিকদারটাকে
আমাদের চাচা হয়, আমার বাবার মামাতো ভাই।
ওকে।
তো সে আমাদের ওই রাতটুকু রাখে, 3-4 দিন রাখে। পরে আমার খালা আত্মীয়স্বজন যেখানে যা আসে সব আসে। আসার পর আমার বোনের লাশ পোস্টমর্টম করতে নিয়ে যায়। তো পুলিশ ডাক্তার তার অনেক আফসোস করছে যে এইভাবে আমার লাইফে আমি কখনো এরকম ডেড বডি দেখিনি, শরীরের এমন কোনো হার নাই যে ঘুরা না ঘুরছে ইদা পিটা। পরে আমরা লাশ নিয়ে যাই আমার মামা বাড়ি দাফন করতে। আমার বোনের লাশ আমি আলগা পারি না, যে বোন আমাকে খাওয়া গেছে সে বোন না খেয়ে ঘর থেকে বের হয়ে যায় আর লাশে বাসায় ফেরে। এরকম কোনো আমি মানতে পারি না। এক পর্যায়ে আমি আমার বোনের লাশ ধরে কসম কাটি যে বোন আমি তোর লাশ ধরে কসম কাটতেছি, আমি তোর খুনের প্রতিশোধ আমার জীবনে বিনিয়োগ হওয়া কারণ।
বিরতির শব্দ আরো একবার প্রিয় শ্রোতা, আমরা ব্যাকগ্রাউন্ডে ছিলাম এবং এটা কোনো বাংলা সিনেমার গল্প নয়, এটা জীবনে ঘটে যাওয়া গূঢ় নির্মম এবং অত্যাচারী সত্য। আমরা গা শিউরে ওঠা এরকম ঘটনা যে বিসবিতে প্রথম শুনছি না, কিন্তু আমরা সবসময় বলি যে একজন অপরাধী আপনা আপনি হয় না, তার পেছনে শক্তিশালী একটা ব্যাকগ্রাউন্ড থাকে। এই যে অপরাধ, অপরাধ জগতের দিকে আমাদের আজকের অতিথির ছুটে চলা, তার পেছনের ব্যাকগ্রাউন্ড আমরা আবিষ্কার করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে কি অপরাধ সে করেছে, কতটুকু করতে পেরেছে, আর তার প্রায়শ্চিত্তই বাকি। আজকে কিন্তু সে রক্তাক্ত হয়ে আমাদের অফিসে এসেছে এবং এসেই সে স্টুডিওতে। আজকের দিনের পর থেকে সে আর অপরাধ জগতে থাকতে চায় না, এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে অপরাধী হয়ে তারপরেও আজকের পর থেকে সে আর অপরাধে থাকতে চায় না। শেষ পর্যন্ত জানতে হবে আপনাকে পুরোপুরি শুভকে জানতে হলে। এবং সবসময় একটা কথা বলে থাকি, প্রত্যেকটা অপ্রিয় সত্যের ঘটনাই আমাদের জীবনকে সুন্দর করে সাজানোর জন্য মোরাল লেসন দেখা যায়, আজকেও তার ব্যতিক্রম করবে না। ফিরে আসছি ঠিক রাত 12:06। ওকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে শুভ রয়েছে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। আপনারা যদি এই অনুষ্ঠানে কনফেস করতে চান, যদি বলতে চান নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো, তাহলে যেটা করবেন আপনি আমাদেরকে ফোন করবেন। আপনার এই গল্পগুলো শুনে আমাদের লাখ লাখ শ্রোতারা সচেতন হবে, সেজন্য আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে ফোনের নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। শুভ, যেখানটায় আমরা ছিলাম যে আপনি আপনার বোনের লাশ ছুঁয়ে শপথ করলেন যেভাবেই হোক তার মৃত্যুর প্রতিশোধ আপনি নেবেন। আপনার ব্যান্ডেজ বেয়ে বেয়ে রক্ত পড়ছে, একটু আরামসে মুছতে হবে, আমার মনে হয় যেটা হচ্ছে চাপ দিয়ে না তাহলে একটু সমস্যা হবে। ওকে, ঠিক আছে, রিল্যাক্স। ওকে, আপনার কি আর এক্সট্রা ব্যান্ডেজ আছে এটা ছাড়া?
না না, এটা আপনাদের অফিস থেকে দেওয়া হয়েছে।
আমাদের অফিস থেকে দেওয়া হয়েছে এটা, ঠিক আছে, আমি এক্সট্রা আনার ব্যবস্থা করছি। ওকে, আপনি ধীরে সুস্থে বলুন, আপনার বলতে কোনো সমস্যা হচ্ছে না তো?
না না।
ওকে, হ্যাঁ বলুন।
তো আমি যখন আমার বোনের লাশ ছুঁয়ে কসম কাটি আমার জীবনের বিনিময় হোক আমি খুনের প্রতিশোধ নেব, আমার বোনের লাশ মাটির দিয়ে আসি, আমাদের এত বড় একটা ঝড় যায় আমাদের জীবন থেকে, যে আমরা কখনো মেনে নিতে পারি না। তার কিছুদিন পর আমার চাকরি মানে আমার চাকরি বাদ হয়ে যায়।
বাদ হয়ে যায় কেন?
ওখানে আমি আর চাকরি করতে পারি না, কারণ ওরা রাজনৈতিক প্রভাবশালী, ক্ষমতাশালী, আর আমরা দুর্বল। আমার বাবা রিক্সা চালায়, আমিও রিক্সা চালাই। মানে আমার যখন চাকরিটা চলে যায় হঠাৎ করে, মানে মালিককে আমি বেতন বাড়াতে বলি, তো সে আমাকে বেতন বাড়াবে না বলে আমাকে চাকরি থেকে না করে দেয়। তো আমি অনেক কষ্টে থাকাকালীন আমি বাসা থেকে রাগ করে ঢাকা চলে যাই।
আওরঙ্গ তখনও অ্যারেস্ট?
হ্যাঁ,
আওরঙ্গ তখন জেলে, রাইট?
হ্যাঁ জি। পরে আমি ঢাকা থাকি, চার মাস থাকার পরে আমার বাবাকে মেরে ফেলার জন্য ওরা ধরে নিয়ে যায়, মামলা উঠানোর জন্য।
কারা ধরে নিয়ে যায়?
ধরে নিয়ে যায় ওই যে ছেলে খুন করছে আওরঙ্গ, ওর চাচারা।
আচ্ছা।
তো আমার বাবাকে বাঁচাতে গিয়ে এলাকার কিছু ছেলে, মাহবুব, আরো কিছু লোকজন আছে যাদের আমি নাম শুনছি, আফজাল ঢালি, মাহবুব, এইসব লোক আমার বাবাকে বাঁচাতে যায়। তারা অনেক মানে রক্তাক্ত অবস্থা হয়।
আচ্ছা। আচ্ছা।
চৌরঙ্গি মোড়ে এক চাচা ইসাক সর্দার, সেও একটা কোপ খায়। আব্দুল ঢালি, সেও হাতে একটা কোপ খায়। তো অনেক কোপাকুপি হয়, পুলিশ বাদী হয়ে সে মামলা করে। তো পরে আমি যখন এই কথা জানতে পারি, আমি ঢাকা থেকে ব্যাক করি আমার বাড়িতে। যখন বাড়িতে চলে যাই তখন আমার নাম একটা মামলা দেয়।
আপনার নামে একটা মামলা দিল? কি মামলা ছিল এটা?
এটা ছিল নারী নির্যাতন, রেপ, ইফটিজিং।
এই তিনটা মামলা আপনার নামে দিয়ে দেয়?
তিনটা মামলা আমার নামে দেয়, আর আমার বাবা ছিল হুকুমের আসামি।
আপনার বাবা হলো হুকুমের আসামি? মানে বাবা আপনাকে এইসব হুকুম দিয়েছে?
আমার বাবা হুকুম দিচ্ছে আর আমি সেটা করছি।
আচ্ছা।
এই এটা দেয় তখন আমাকে পুলিশে আসে, আসে আমাকে বলে যে তোমাকে একটু সেকেন্ড অফিসার ডাকছে। তো আমি বুঝতে সেকেন্ড অফিসার আমাকে ডাকবে কেন, তোমার তোমাকে আর তোমার বাবাকে ডাকছে। ঠিক আছে চলেন, আমি খাওয়া দাওয়া করি। কয় না খাওয়া দাওয়া এখন করা লাগবে না, এসে করো। ঠিক আছে চলেন। পরে আমি আমার যে বাবা তাকে নিয়ে গেছি। যাওয়ার পর আমাদের থানায় নিয়ে বলে যে আপনার নামে মামলা আছে, আপনি ওয়ারেন্টের আসামি। আমি ওয়ারেন্টের আসামি? কিসের ওয়ারেন্ট? ওয়ারেন্টের শো করেন। যখন ওয়ারেন্ট শো করছে তো আমি সাথে আমি আমার বাবা আইনস্টাইন সিলিন্ডার করছি।
আচ্ছা।
ঠিক আছে আমাদের নামে ওয়ারেন্ট আছে, আপনি আমাদের অ্যারেস্ট করেন। তো আমাদের লকআপে রাখে, ওই দিন ছিল সবরাত। তো সবরাতে আমার ইচ্ছা ছিল সারাদিন কাজ করি, সবরাতে নামাজ পড়বো। সে নামাজটা আমার ভাগ্যে ছিল না, জেলে ছিলাম। তো যে দিনটা মামলা দিচ্ছে যে দিন যে তারিখে, ওই দিন ওই তারিখে আমি ছিলাম ম্যাজিস্ট্রেটের বাসায়, কাজ করতেছিলাম রঙের কাজ। তো রঙের কাজ করতেছিলাম যখন মামলাটা কোর্টে দাঁড়ায়, ম্যাজিস্ট্রেট হাইসা নিজে সাক্ষী মামলা শেষ করে দেয়। আর আমার খালাতো ভাইরা কিছু উপর থেকে তদবির করে, যার কারণে আমাদের মামলাটা মিথ্যা প্রমাণিত হয়, আমরা সত্য জয় হই। ম্যাজিস্ট্রেট সাথে তো অর্ডার দিয়ে দেয় যে ওই এলাকায় বা ওই পালং থানায় আমাদের বিরুদ্ধে কোনো মামলা ওই লোকেরা করতে পারবে না।
আচ্ছা।
তো যখন এই অর্ডার দেয় তখন ওরা আমাদের বিরুদ্ধে কোনো মামলা করতে পারে না।
আওরঙ্গ তখনও জেলে?
হ্যাঁ, আওরঙ্গ তখনও জেলে।
আচ্ছা।
একের পর এক আমাদের মানে মানুষ দিয়ে অত্যাচার করা শুরু করে, আশেপাশের লোকজন দিয়ে আমাদের সাথে গ্যাঞ্জাম করে।
কেন অত্যাচার করছে আপনাদেরকে?
মামলা যারা রায় চলতেছে আমাদের ঠেট করছে, মামলা উঠানোর জন্য,
মামলা তুলে নেওয়ার জন্য।
হ্যাঁ, মামলা আমরা তুলে নেই। তো আমাকে আবার একদিন ঠেট করছে যে তোর বাবাকে বলবি মামলা উঠায় নেওয়ার জন্য, যদি মামলা উঠায় না নেয় তাহলে তোদের বংশ বাতিল জ্বালানোর মতো কেউ থাকবে না। তো এক পর্যায়ে এই মামলা হইতে হইতে অনেক কিছু আমার লাইফ থেকে হারাই, অন্য লোক দিয়ে গ্যাঞ্জাম করে, আমার মাথা একটা কোপ লাগে, সেটা নিয়েও একটা মামলা হয়। কোনো বিচার পাই না আমরা।
মামলা আপনারা করেন?
আমরা করি। আমরা যে মামলা করি কোনো বিচার হয় না, ওরা উল্টা আমাদের নামে মামলা করে, সেটা আমাদের জেল খাটতে হয়। তো এরকম করতে হতে অনেক কষ্ট ভোগ করছি। 2012 সালে আমার বোনের খুনের বিচার হয় না, রায় হয় অয় নির্দোষ।
2012 সালে রায় হয় সে নির্দোষ?
হ্যাঁ, 2012 সালে ওই চেয়ারম্যান যে সার্টিফিকেট জন্ম নিবন্ধনটা ওইটা দিচ্ছে, যখন ওর অ্যারেস্ট করছে তখন দারোগা দিচ্ছে আনুমানিক বয়স 16
এই ছেলেটার।
হ্যাঁ, আর ওর জন্ম হচ্ছে 1992 সালে, আর ওই জায়গায় দিচ্ছে 16 বছর বয়স আনুমানিক। তারপরে ওই জজ কোর্টে ওদের দেখাচ্ছে ওর বয়স 16, 3 বছর জেল খাটার পরেও ওর বয়স 16 জন্ম নিবন্ধনে দেখাচ্ছে। তারপরে ও যখন সারা পাওয়া যায়, সারা পাওয়ার পরে আমাদের দেশে আসছে।
সারা পায় কি কারণে? যে সে একজন কিশোর অপরাধী।
হ্যাঁ, কিশোর অপরাধী,
এই জন্য তার সাজা মওকুফ হয়ে যায়।
জি, আর প্রত্যক্ষ সাক্ষী নাই যে এখানে ওকে নিয়ে যেতে দেখছে বা ওকে খুন করতে দেখছে, এই সাক্ষীটা কেউ দেয় নাই বা এই সাক্ষীটা কেউ দিতে পারে,
কেউ ছিল না,
এই সাক্ষীটা দেওয়ার মতো লোক ছিল না। বিদায় ওকে জজ বেকসুর খালাস দেয়
3 বছর পর।
জি,
3 বছরও জেল খাটে।
জি,
ওকে
খালাস দেওয়ার পরে ও আসে, আইসা জেল থেকে মানে বের হয়ে বলে যে আমাকে আমার বাবাকে আর সাক্ষী শাহিনকে ও খুন করবে। যখন এইসব কথা বলে তখন আমি বলছি ঠিক আছে, যদি ভাগ্যে মরণ থাকে মরব, আল্লাহ যদি এই উসিলে আমাদের মৃত্যু লেখে ঠিক আছে সমস্যা নেই, আমরা মৃত্যুবরণ করব। তো এক পর্যায়ে আমরা সবাই সেভে থাকি, থাকাকালীন ও যখন এই কথা বলে আমার মাথা রক্ত উঠে যায়। আমি ওকে মারার জন্য আমার ঘরের যে লাঠি ছিল এটা নিয়ে আমি ওরে খোঁজা শুরু করি।
আপনার বাড়ি থেকে ওর বাড়ির দূরত্ব কতটুকু ছিল?
মাত্র দুই মিনিট,
একদম পাশাপাশি। ওকে,
পরে আমি যখন ওকে খুঁজি তো এলাকার লোকজন মিলে সবাই আমাকে মারে। লোক হবে নির্মিত 50 থেকে 100 জন, আমাকে অনেক মারতে যে মারে তারা ক্লান্ত হয়ে যায়। তো আল্লাহ হয়তো আমার উদ্রহমত করছে, আমার কিচ্ছু হয় নাই। ওরা আমার বিরুদ্ধে আটটা মামলা করে।
আবার মামলা হলো? কততম মামলা হলো?
এটা হলো ওদের 4 নম্বর মামলা।
ওকে,
পরে সেই মামলা মানে ওয়ারেন্ট হয়ে যায়। পরে টাকা পয়সা দিয়ে আমরা মিলা যাই, মানে কেস থেকে জামিন নেই। তারপরে আমার ভাইয়া আমাদের যখন ওরা যখন সারা পায় আমাদের নামে 50 লাখ টাকা চাঁদাবাজি মামলা দেয়। আমি আমার বাবা সাক্ষী শাহিল
এই তিনজনের নামে
50 লাখ টাকা চাঁদাবাজি মামলা দেয়।
আচ্ছা,
এটা হলো 5 নম্বর
মামলা।
দেওয়ার পরে ওই ওয়ারেন্টটা আমাদের রাখে গোপন, টাকা দিয়ে ঢাকাতে তেজগাঁও থানা মামলাটা করে, সেখান থেকে আমাদের নামে ওয়ারেন্ট যায় সুরাটে। তো কিছু দারোগা ছিল ভালো, আমাদের প্রতি তারা একটা ভালোবাসা দেখাইছে, সহনীতি দেখাইছে। পরে আমার ওই জিনিসটা আমাদের জানায় যে তোমাদের মামলা হয়েছে, তোমরা ওয়ারেন্ট আসামি, একটু সেভে থাকো, ঢাকা যায় এটা মিল করো। তো আমরা আমার বোনের কেসটা যে লড়ছে সেই উকিল আর আমরা ধরি নেই, আমরা হাইকোর্টের একজন উকিল শাহজাহান আঙ্কেলকে ধরলাম। সে আমাদের এই কেস মিথ্যা প্রমাণিত করলো। আমরা প্রায় 20-30 হাজার টাকা খরচ করছি মামলায়। এই মামলা চালাতে চালাতে আমরা সর্বসাধারণ হয়ে যাই, কোনো টাকা পয়সা করার মতো পরিস্থিতি আমাদের হাতে আর থাকে না। এক পর্যায়ে আমাকে আমার বাবা ডিশ লাইনে চাকরি দেয়, চাকরিতে জয়েন করে দেয়
ডিশ লাইনে।
জি, তো তখন আমার বেতন দিচ্ছে 1500 টাকা, সাধারণ একটা হেল্পার হিসাবে আমি চাই। আমি 2.5 বছর চাকরি করি একটা না, তখন আমার আমি একজন মিস্ত্রি পোস্ট পাই। পরে আমার আস্তে আস্তে বেতন হয় 2500 টাকা, মাঝে কিছু গ্যাপ দিই। দেওয়ার পরে তাদের লাইন যখন ভাগ হয়ে যায় তারা আমাকে নেওয়ার অফার করে, আমার বেতন আর 5000 টাকা। তারপর আমি জায়গায় জব করতে থাকি। এক পর্যায়ে সেই জবের উপরে অনেক চাপ আসে, মালিকের ডাইরেক্ট হেড করে যদি আমাকে রাখে তাহলে তার ব্যবসা প্রতিষ্ঠান থাকবে না। তো মালিক একটু দুর্বল ছিল, সে বলছে যে ঠিক আছে আমরা রাখবো না, কিন্তু আমাকে সেরকম একটা ভালো মিস্ত্রি দেন যে আমার অবর্তমানে আমার ব্যবসাটা টিকিয়ে রাখতে পারবে। মাঝে আমাকে 1 সপ্তাহ রিল্যাক্স রাখে, তারপর দেখে যে তার ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখার মতো কোনো লোক দিতে পারে না, তাদের এলাকার লাইন সব খারাপ হয়ে যায়। পরে আমাকে আবার মালিকে ওই ছেড়ে দায়িত্ব দেয়, তো আমাকে বললো যে ঠিক আছে তোমার এলাকা ছাড়া আমার পুরো ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বটা তোমার নিতে হবে। ঠিক আছে দেন। তো আমাকে ম্যানেজার পোস্ট দেয়, ম্যানেজার প্লাস একজন সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে পোস্ট দেয়। তো আমি জব করতে থাকি। এক পর্যায়ে আমার উপর অনেক প্রেশার আসে, মানুষজন দিয়ে অনেক মেয়েদের দিয়ে আমাকে তারা প্রবলেমে ফেলানোর চেষ্টা করে, পারে না। তো এই অবস্থায় একটা মেয়ের সাথে আমার সাথে পরিচয় হয়, যে মেসেজের মাধ্যমে পরিচয় হয়। সে মেয়েটার সাথে আবার ফোনে কথাও হয়, ফার্স্ট কথা হয়, পরে আমি ওকে দেখি, আমাকে দেখার অফার করে, আমি ওকে দেখি। দেখার পরে আমার সাথে সরাসরি দেখতে চায়, মানে আমি ফার্স্ট যখন দেখা করছি তখন আমার থেকে নির্মিত 100 গজ দূরে, তো দূর থেকে আমি ওকে দেখছি। পরে আমার সাথে সরাসরি ফেস টু ফেস দেখা করতে চায়। আমি দেখা করি আমাদের সৈয়দপুরে মোহনা কফি শপে। আমাকে দেখার পরে আমার সাথে ডাইরেক্ট রিলেশনের অফার করে যে আমি তোমার সাথে রিলেশন করতে চাই। ঠিক আছে, রিলেশন করো, তুমি যেহেতু আমাকে এতটা লাইক করো, এতটা ভালোবাসো, তো আমি দেখবো এটা বিবেচনা করে। তো আমার মাথায় তখন বাড়ি দিল যে এই মেয়েটা তাদের চক্রের কেউ আসছে কিনা, তো আমি মানে ততটা কেয়ার করতাম না।
তখন কি আপনার মাথার মধ্যে যেকোনো ভাবে হোক ওই যে আপনার বোনকে লাশ ছুঁয়ে যে শপথ করেছিলেন খুনের বদলা নেবেন, এই জিনিসটা মাথায় তখনও ঘুরছিল?
তখন ঘুরছে, যার কারণে আমি আমার লাইফে কোনো মেয়ে আনার চিন্তা ভাবনা করি নাই
ওই সময়টাতে।
জি,
ওকে। তারপর
পরে আমার সাথে কথা বলে, আমাকে এসএমএস করে, আই লাভ ইউ, আই মিস ইউ, এসব এসএমএস করে, বাট আমি কখনো অ্যান্সার করি না। তো একদিন আমাকে এসএমএস করছে যে আমি তোমার সাথে ইমার্জেন্সি দেখা করতে চাই। আমি বললাম ঠিক আছে তুমি আসো, দেখা করি। তো মালিকের ফিল্ডে অনেক কাজ ছিল, সমস্ত কাজ আমি সকালবেলা ভোরে বের হই 6টা বাজে। তো আমি কাজের স্পিড ডাইটু বেশি ছিল, আমি 2 ঘন্টার ভিতরে সমস্ত কাজ শেষ করি। শেষ করে বাসে যাই, গোসল করে, খাওয়া দাওয়া করে বের হই। মেয়ের সাথে যাই, দেখা করি আমি ঈদগাহ মাঠে, ওই জায়গায় যে দেখা করি, আমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আমি বিয়ে করতে চাই, বিনিময়ে তোমার লাইফে আমি থাকতে চাই। তো আমি ওকে বললাম যে দেখো আমার লাইফে তুমি থাকতে চাও কিন্তু আমার লাইফে অনেক ঝড় আছে, তুমি তা জানো? পরে বললো কি এমন ঝড় যে তুমি আমাকে তোমার লাইফে রাখতে পারবে না? পরে আমি বললাম দেখো আমি একটা প্রতিহিংসার আগুন আসছি আর সেটা আমার জীবনের বিনিময় হোক আমি নেব, আর তাছাড়া আমার সে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার লাইফে আমি কোনো স্বপ্ন দেখতে পারবো না।
ওকে,
তো ও আমাকে বলে কেন পারবে না, কি এমন প্রতিশোধ আমাকে খুলে বলো। তো ওকে আমি সবকিছু খুলে বললাম, বলার পরে ওর চোখ দিয়ে পানি আসে, বলে আমি সবকিছু বিনিময় আমি তোমার লাইফে থাকতে চাই। আমি দেখো আমার যে লাইফ বা আমি এখন বর্তমানে যে পরিস্থিতিতে আসছি, আমি এই পরিস্থিতিতে আমি চাই না যে তুমি আমার লাইফ আইসা তোমার লাইফটা শেষ করো। তুমি একজন স্টুডেন্ট, সো তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তোমার লাইফটা অনেক হ্যাপি হবে। আবার বলতেছে আমি তোমাকে মন থেকে চাই, আমি তোমাকে ভালোবাসি, পৃথিবীর যে কোনো বিনিময় হোক আমি তোমাকে চাই। আমি বললাম ঠিক আছে, আমি দেখি আমার নলেজ আমি রাখলাম। তো ওর কিছু ফ্রেন্ডের সাথে আমার পরিচয় করা দেয় স্কুলে, বাট স্কুল ছাড়া কলেজে সবার সাথে আমি পরিচিত হই। তো ওর যে ভালোবাসা, ওর আমার জন্য যে চোখের জল, কিছু কান্না, এটি দেখে আমার মনটা হঠাৎ ওর দিকে আগায় যে আমার সবকিছু জানি না, আমার লাইফে থাকতে চায়, আমি একটু ওকে নিয়ে ভাবি। তো ভাবতে হতো একপর যাও ওকে আমি মানে মনের ঠাই দিই। এই মুহূর্তে ওর এক বান্ধবী আমাকে ফোন দিয়ে বলে, আপনি কি ওর সম্বন্ধে সব জানেন যে আপনি ওকে লাভ করেন বা ওকে আপনি ফ্রেন্ড? আমি বলছি হ্যাঁ ফ্রেন্ড, বাট ফ্রেন্ডের থেকে বেশি কিছু হতেও পারে। আমাকে বলছে আপনি ওর লাইফ সম্বন্ধে কিছু জানেন? হ্যাঁ জানি। কি জানেন? আমি কি, ও আমাকে বলছে ওর লাইফে একটা ছেলের সাথে এঙ্গেজ হয়েছে, সে ডায়মন্ডের আন্টি দিয়ে ওকে এঙ্গেজ করা গেছে। তো এতটুকু আমি জানি, ছেলে একজন সন্ত্রাসী ছিল, ওই জন্য ওর সাথে ওই ছেলের সাথে বিয়ে হয়নি, না করে দিচ্ছে, আন্টি ফেরত দিচ্ছে, এতটুকু আমি জানি। আর কিছু জানেন না? আমি কেনা? ওরা আমাকে বললো যে ওতে একটা ম্যারিড, সেটা কি আপনি জানেন? টাকার জন্য, কারণ ছেলে বাংলাদেশে 130 কোটি টাকার মালিক।
কত কোটি টাকার?
130 কোটি টাকা।
130 কোটি টাকার মালিক
জি।
ওকে,
এটা দেখে ওই ছেলের সাথে ওর বিয়ে দিচ্ছে। আর যে ওই মেয়ের 4টা বোন, ওরা কোনো ভাই নাই, ওর বাবা একা কাজ করে। তো এক পর্যায়ে আমি বললাম যে এমন ছেলের সাথে বিয়ে দিছে, সে ছেলেকে ছাড়লো কেন? পরে বললো যে ওই ছেলের সাথে ওই আপনার ফ্রেন্ডের সাথে আরেকটা ছেলের সাথে রিলেশন ছিল, ওর নাম শুভ। আমি বললাম আসছি, এই জন্য ও শুভ নামটা আমাকে বেশি ব্যবহার করে।
ওকে,
পরে আমি বললাম যে আমি তো কিছু জানি না পো, আমি যতটুকু জানি অতটুকু জানি না ওর সাথে রিলেশন করছে। এখন কারটা সত্যি সেটা তো আমি জানি না, আসলে কি আপনারটা সত্যি না ওরটা সত্যি সেটা তো আমি জানি না, এখন দুজন একসাথে হলে আমি সেটা বুঝতে পারবো। বলে ঠিক আছে। তো আমাকে আবার বলে যে ভাইয়া ও কিন্তু একটা প্রেগনেন্ট ছিল।
প্রেগনেন্ট ছিল
জি, প্রেগনেন্ট ছিল। তো ঢাকা ইংলিশ রোড অ্যাবর্শন করে, সেই রিপোর্টটা আমার কাছে, আমি দেখছি নিজের চোখে। ও তুমি দেখছো? তুমি ওকে কিছু বলছিলা? কয় না আমি ওকে কিছু বলিনি, আমি জিজ্ঞেস করছি ওর ভাগ্নিকে কি এটা কার? পরে বলছে যেটা আমার আন্টির। পরে আমি রিপোর্ট খুলে দেখি যে ওর নাম। ঠিক আছে আমি এটি তুমি ওর সামনে সামনে বলতে পারবা? হ্যাঁ পারবো। তো আমি ওকে জিজ্ঞেস করি যে রীতি তুমি তোমার লাইফে কি ঘটছে, তুমি ওকে সব খুলে বলো। পরে আমাকে বললো যে আমি তোমাকে সবই বলছি আমার লাইফ কি হয়েছে না হয়েছে। আমি কি না তুমি আমার কাছে কিছু একটা গোপন করতেছ, তুমি জানো আমার লাইফ সম্বন্ধে, জানো শুনে আমার সাথে ছলনা করো না আর আমার লাইফটা নিয়ে খেলা করো না, আমি তো খেলা করার লাইফ আমার না। ও আমাকে বলে যে খেলা করার লাইফ আসলে শুভ, আমি সত্যি বলতেছি তুমি আমার কাছে কিছু লুকাইতেছি না। পরে বলছে তুমি এটা বলো তো যে তুমি আমার কাছে কিচ্ছু লুকাইতেছো না। পরে চুপ করে থাকে। পরে আমি বলি যে তুমি সবচেয়ে প্রিয় তো তোমার মা বাবা ভাই বোন, হ্যাঁ সবার কসম আমার কসম, তুমি বলো যে তোমার লাইফে কি ইতিহাস আছে। তখন ও আমাকে বলে যে তুমি আমার এমন জায়গায় ঠেকেছো আমি না বলে পারতাছি না, তার আগে কথা দাও তুমি আমার লাইফ থেকে হারাবে না। বললাম ঠিক আছে, কথা দিলাম আমি হারাবো না। ও আমাকে বললো যে আমার লাইফে আমি একটা ম্যারিড মিস ছিলাম, ওর সাথে আমার ডিভোর্স হয়ে যায়। তো তুমি প্রেগনেন্ট হয়েছো কেন? আমাকে বলে যে আমি প্রেগনেন্ট ছিলাম না, মিথ্যা কথা, যদি এটা প্রমাণ হয় প্রমাণ হলে তুমি আমার লাইফ শেষ হয়ে যাও, আমার কোনো আপত্তি নেই, এই কষ্ট করবো না আমি, ঠিক আছে? আর আমি তোমার নাম্বার কত নাম্বার পুরুষ তোমার লাইফে? পরে আমাকে বলে যে তুমি আমার লাইফে সত্যি কথা বলবো না মিথ্যা? আমি সত্যি কথা বলো, কারণ আমি সত্যি কথা বলতে ভালোবাসি, বলো। পরে আমাকে বললো যে তুমি আমার লাইফে 13 নাম্বার।
কত নাম্বার?
13 নাম্বার,
আনলাকি 13। ওকে,
পরে আমি শুনে হাসিয়ে দিলাম যে কি বলতেছো, মজা করতেছো তুমি আমার সাথে? কয় না সত্যি বলতেছো তুমি আমার লাইফে 13 নাম্বার। পরে আমাকে বললো যে এই ব্যাপার আমার লাইফে যে আসছে আমি তাকে ধরে রাখতে চাইছি, কিন্তু কেউ আমার লাইফে ধরে থাকে নাই, সবাই আমার সৌন্দর্য আমার দেহটাকে ভালোবাসছে মনটাকে না, কিন্তু আমি মন থেকে তোমাকে ভালোবাসি। পরে মানে ওর প্রতি যতটা ভালোবাসা আমার সৃষ্টি হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি ঘৃণা জন্ম নিল। এক পর্যায়ে আমাকে অনেক ফোন করে, অনেক মেসেজ করে, তো আমাকে বলে আমাকে একটা সুযোগ দাও, আমি ভালো হতে চাই, তুমি আমাকে একটা সুযোগ দাও। তো আমি বললাম কিছু, ওকে তুমি একটা সুযোগ চাইতেছো আমি দেবো। তো ওকে আমি একটা সেল ফোন গিফট করি। এক পর্যায়ে ওর ফোন বেশিরভাগ সময় কল ওয়েটিং থাকে, একদিন রাত 12টা থেকে রাত 1টা পর্যন্ত কল ওয়েটিং। আমি ওকে জিজ্ঞেস করলাম রীতি তোমার কল ওয়েটিং কেন? ও আমাকে বললো যে আমার স্যারে ফোন দিচ্ছে, তোমার স্যারে রাত 12টা থেকে 1টা পর্যন্ত তোমার সাথে কি কথা বলছে, কেমন তোর স্যার তোমার? হয় আমাকে সে সরসরা থেকে শুরু করে এই পর্যন্ত আনছে, এখন আমি এসএসসি দেব। তো এত ভালো স্যার তোমার, একটা বন্ধু কি কথা বলছো, কোনো প্রশ্ন নিচ্ছ না? তাহলে তার লাইফ স্টোরি শুনছি। কি শুনছো? সে একটা মেয়ের সাথে রিলেশন করে, সেটা আমি কি রীতি একটা মেয়ের সাথে একটা স্যার আনমেরিড স্যার আনমেরিড মেয়ে কথা বলে, তা তার লাইফ স্টোরি শেয়ার করে ফ্রেন্ডের থেকে বেশি কিছু হলে, আসলে কি তোমার স্যার কোন ধরনের স্যার তোমার? যাক, আমার প্রশ্নের উত্তরটা দেয় না, তো আমি ওর পিছে কিছু লোক লাগাই, কারণ তখন আমি সৈয়দপুরের রাজনীতির সাথে জড়িত, আমার অনেক বন্ধু বান্ধব থাকে। তো
রাজনীতির সাথে আপনি কেন জড়িয়েছেন?
জড়িয়েছিলাম যে আমার ভালোর জন্য, মানে আমার শেল্টার নাই পিছে, আমি এই অত্যাচারের শিকার হইতেছি, তো আমি রাজনীতির সাথে যোগ দেওয়ার চেষ্টা করি।
ওকে,
পরে আমাকে থেকে কিছু পোস্ট দেয়, মানে আমার অজান্তেই তারা আমাকে পোস্ট দেয় রাজনীতির, আমি জানি না। তো ওকে আমি বলি যে দেখো, তুমি যদি কোথাও বের হও, তোমার বাসা থেকে শুরু করে রাস্তা পর্যন্ত আমার লোক থাকবে, এমন কোনো ভাবে চলাফেরা করো না যেটা আমার মান সম্মান থেকে তোমার মান সম্মানটা সবার আগে যায়। ও আমাকে বললো ঠিক আছে। তো ওর এই এলাকার এক চাস্তো ভাই, নাম হচ্ছে মুক্তার, একসাথে কোচিং করে, ওর থেকে নাম্বার চেয়েছে, তারপর রাস্তা ওর পিছু পিছু ঘুরে ওর থেকে নাম্বার নিচ্ছে। সাথে সাথে আমার এক ছোট ভাই আমাকে ফোন দিচ্ছে। তো আমি এই জিনিসটা ওকে মধ্যে জানাই না, আমি ওকে ফোন দিই, তুমি কোথায়? আমি বাসায়, কিন্তু ও তখন পৌরসভা মার্কেটে, আমি এটা ধরা দিই না। ঠিক তিন দিন পরে আমি ওকে ফোন দা বলি যে তোমার সাথে পৌরসভায় একটা ছেলে ছিল, আমি যখন তোমাকে ফোন দিছি তখন তোমার সাথে একটা ছেলে ছিল, রাস্তা থেকে তোমার থেকে একটা ছেলে নাম্বার নিচ্ছে, এক ফল্ট। দ্বিতীয় ফল্ট, তুমি রাত 12টা থেকে 1টা পর্যন্ত কার সাথে কথা বলছো? দুইটা ইনফরমেশন আমাকে কারেক্ট ভাবে দাও, যদি না দাও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর তুমি জানো আমার জিত উঠলে আমি আমার বাবা কেউ চিনি না। হ্যাঁ জানি, তাহলে এই প্রশ্নের উত্তরটা আমাকে দাও। পরে বললো যে স্যার আমার সাথে শেয়ার করছে তার গার্লফ্রেন্ডের বিষয়ে, তার গার্লফ্রেন্ডের সাথে কি হয়েছে না হয়েছে এভরিথিং। আমি তার গার্লফ্রেন্ডের সাথে কি হয়েছে না হয়েছে সবকিছু, তুমি একটা মেয়ে তোমার কাছে শেয়ার করে তার মানে তুমি তার গার্লফ্রেন্ডের থেকেও বেশি কিছু। আর যে ছেলেটা তোমার থেকে নাম্বার নিচ্ছে সে তোমার এলাকার চাস্তো ভাই, সে তো তোমার এলাকার থেকেও নাম্বার নিতে পারতো, এরকম প্রশ্ন যখন করি আমার সাথে উল্টাপাল্টা কথা বলে। তো আমি ওর বাসায় যাই, যার পরে ওর বাবার কাছে বিচারটা দিই, কারণ ওর বাবা আমার এই বিষয়টা পুরোপুরি জানে।
আপনার সঙ্গে ওর সম্পর্ক এটা জানতো?
সে জানতো আমার সাথে সম্পর্ক,
ওর বাবা সেটা মেনে নিয়েছিল?
হ্যাঁ মেনে নিচ্ছে।
ওকে,
তো এই পর্যায়ে ও জিনিসটা ওর বাবাকে বলে, ওর বাবা আমাকে বোঝায় বাবা ভুল করছে বা আমার এলাকার ছেলে, আর ওর স্যারটাও খুব ভালো ভালো কথা, ঠিক আছে আপনি যেহেতু মুরব্বী আপনি আমাকে হাত ধরে বলছেন আমি সেটা মানলাম। ও আমাকে একদিন ঘোরার অফার করে, তো ওর ফোনটা আমি একদিন চেক করি দেখি আমার জান জান আমার জান আমার মা মা আমার মা এরকম কিছু নাম্বার সেভ করা আছে। তো আমি বললাম আচ্ছা আমার জান এটা কে? ও ডাইরেক্ট বকা দিয়ে বললো এটাই বাচ্চা,
মানে যে ওকে বিয়ে করেছিল।
হ্যাঁ, পরে বললাম তুমি বকা দিতেছ কেন, এটা কে মূলত আমাকে বলো। পরে বললো যে এটা ওই বাবু। কোন বাবু? যে আমাকে বিয়ে করছিল। তো তার নাম্বার তোমার ফোনে এখনো সেভ করা কেন? আমি বলছি তোমার লাইফে যত ঘুরে যাওয়া ঘটনা সব বাদ দাও, তুমি এখন তো সেই নাম্বারটা সেভ করছো কেন? আমার মনে ছিল না। সে জান আমার জান বিদেশের নাম্বার, এটা কার? এটা ওর। তাহলে দুইটা নাম্বারই তুমি সেভ করে রাখছো, বাংলাদেশেরটাও বাইরেরটাও? হ্যাঁ। কেন রাখছো? এখন নাম্বার দুইটা ডিলিট করবো, ওই ডিলিট করতে চায় না, আমি জোর করে ডিলিট করে দিই। পরে এক পর্যায়ে ওর সিম কার্ডটা আমার কাছে নিয়ে আসি যে তুমি সিম কার্ডটা আমাকে দিয়ে দাও, তুমি আমাকে সন্দেহ করো? আমি হ্যাঁ সন্দেহ করি। সিম কার্ডটা আমাকে দাও, যদি আমাকে সত্যি ভালোবাসো আমাকে লাইফ পার্টনার করতে চাও তাহলে তোমার সিম কার্ডটা আমাকে দাও। সিম কার্ডটা আমাকে দেয়, দেওয়ার পরে ওই নাম্বারটা আরেকটা ওই নাম্বারই দুইটা তিনটা নামে সেভ করা। তা আমি একদিন ফোন দিলাম সেই বাবু ভাইয়াকে, মিস কল দিছি মতন ওর নাম্বার দেখে কাইটা সে ব্যাক করছে, ব্যাক করে বলতেছে কে? আমি বললাম ভাই আমি শুভ। কোন শুভ? ভাই আপনার সাথে রীতির সাথে কি সম্পর্ক? সে আমাকে বিস্তারিত সব বললো। বলার পরে তুমি সেই শুভ যার জন্য আমার আমি ওকে ডিভোর্স দিচ্ছি? আমি বললাম না ভাইয়া, ওর সাথে আমার রিলেশন হয়েছে নতুন, ও আমাকে ভালোবাসে প্লাস আমি ওকে ভালোবাসি, তার কাছে এই পরিচয় দিচ্ছি বয়ফ্রেন্ড। কয়েকজনের বউকে ভালোবাসো তুমি জানো, ও একটা ম্যারিড। আমি কি ওই ম্যারিড সেটা আমি জানি না, আমি জানি আপনি ওকে এঙ্গেজমেন্ট করছেন। কয় না, ওকে আমি বিয়ে করছি, ওর সাথে আমার সাথে বিয়ে হয়েছে, ফুল সর্জ হয়েছে, আমার সাথে 19 দিন ছিল আমার সাথে, আর 19 দিন থাকার পরে ওর সাথে আমার ডিভোর্স হয়ে যায়, আমি ওকে ডিভোর্স দিয়ে দিই। 4 মাস পরে ও আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আমার সাথে হোটেলে থাকে 2 লাখ টাকা বিনিময়ে। তো আমি বললাম ভালো। তো এরকম নেগেটিভ সাইড দেখতে দেখতে আমি ওর লাইফ থেকে এমনিতে সরে যাই, কারণ আমার ওই যে বোনের প্রতিশোধ এটা চিন্তা। তো একদিন আমার খুব কষ্ট হয়, আমি আমার বোনের খুনের প্রতিশোধ নিতে পারতেছি না, কি হইতেছে আমার জীবনে। পরে আমি ওই ভাইয়াকে ফোন দিলাম একদিন হঠাৎ।
কোন ভাইয়াকে?
ওই যে ওর হাজবেন্ড বাবু ভাই। ফোন দিয়ে বললাম, ভাই আপনি তো অনেক টাকা পয়সা অনেক ক্ষমতা, তো আমাকে একটা কাজ দেন বা আমাকে আপনি সাথে রাখেন, আমি শুনছি আপনি অপরাধ জগতের একজন, আমাকে ওইরকম একটা জগৎ দেন বা আমাকে কিছু টাকা দেন, আপনি এরকম কিছু পজিশন দেন যাতে আমি আমার বোনের খুনের প্রতিশোধটা নিতে পারি। তো সে আমাকে বললো, কি এমন প্রতিশোধ তুমি আমাকে বলো। তাকে আমি সব ভাঙে বললাম। সে আমার প্রতি দয়া করলো, ভালোবাসা দেখালো, তার তিনটা বোন আর সে একা, তার কোনো ভাই নেই। আমি তাকে বড় ভাই ডাকলাম, আমার কোনো বড় ভাই নেই। বড় ভাই ডাকার পরে সে আমাকে বলে, ঠিক আছে আমি তোমাকে নলেজে রাখলাম। এক পর্যায়ে সে আমাকে জাস্টিফাই করতে করতে সে আমাকে ফেসবুকে অ্যাড পাড়ায়। তারপরে সে আমার ফেসবুকে অনেক কমেন্টস করে, আমি ফেসবুক তখন চালাই না, তো ডাইরেক্ট আমাকে ফোন দেয়। ফোন দিয়ে আমাকে বলে যে, তুমি চাইছো কি চাইছো তুমি আমার থেকে, তোমার বোনের খুনের প্রতিশোধ না তোমার লাইফ? আমি বললাম, আমার অনেক টাকা দরকার, আমাকে অনেক টাকা প্রয়োজন, আমাকে যে কোনো কাজ দেবেন আমি টাকার জন্য করতে পারবো। তো সে আমাকে বলে, তুমি টাকার জন্য সব করতে পারবো? আমি বললাম হ্যাঁ। কয়, ঠিক আছে তুমি যদি হৃতিকে সিট মারতে পারো তোমাকে আমি টাকা দেবো 1,00,000, ওর দুলাভাইকে যদি মারো টাকা দেবো 2,00,000, বাবার হাত পাও কাটবে টাকা দেবো 3,00,000।
ওকে প্রিয় শ্রোতা, আমরা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি আরো একবার। ছোট্ট একটা বিরতি নেব এবং তারপর শুভকে নিয়ে আবারও ফিরে আসব রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। 4 মিনিটের ব্রেক। 4 মিনিট পর আবার ওয়েলকাম জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর জি গিব্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমরা আবারও ফিরছি শুভর কাছে। শুভ, তারপর?
তো সে আমাকে মোট 5,00,000 টাকার অফার করে যে এই কাজটা করতে পারে তোকে আমি 5,00,000 টাকা দেবো। তো আমি বললাম, ভাইয়া এটা কি পসিবল? তুই যদি ওকে ভালোই না বাসস তাহলে তোর পক্ষে পসিবল কেন হবে না? বললাম যে ভাইয়া এটা তো ধরা খেলামি, আমার লাইফটা শেষ, আমার তো স্বপ্ন পূরণ হবে না। তোর স্বপ্নটা কি? আমার স্বপ্ন ভাই আমার বোনের খুনের প্রতিশোধ নেব, সেটা আইনের দ্বারা হোক বা যে কোনো দ্বারাই হোক, আমার বোনের খুনের প্রতিশোধ নেব, আমার ফ্যামিলি প্রতিষ্ঠিত করব। আমার ফ্যামিলির সব বড় ছেলে আমি, আমার মা বাবা যতদিন বেঁচে থাকে আমি তাদের সুখে শান্তিতে রাখবো, তাদেরকে সুখে শান্তিতে পৃথিবী থেকে বিদায় দেবো, এটা আমার স্বপ্ন, এটা তো হবে না ভাইয়া। তো বলল, তাহলে তুই কি চাস আমি করে আপনি সাথে আমাকে রাখেন বা আমাকে ভালো একটা কোনো কাজ দেন যেটা আমি করে আমার ফ্যামিলি প্রতিষ্ঠিত করতে পারবো, প্লাস আমার মা বাবাকে আমার বোনের খুনের প্রতিশোধ সবকিছু আমাদের সম্ভব হবে? তো সে আমাকে বললো যে, এটি করতে গেলে তো অনেক কিছু ওভারটেক করতে হয়, পারবা তুমি এটি করতে? আমি হ্যাঁ ভাই পারবো, ঠিক আছে দেখবো। আমি 3-4 মাস এভাবে যায়, যখন আমার দেশের পরিস্থিতি আমার খুব খারাপ ঠিক তখন সে আমাকে ফোন দেয়, তুমি কেমন আছো? ভাই আমি ভালো নেই। কেন ভাই? 4-5 হাজার টাকা বেতনে চাকরি করে আমি তো লাইফে কিছু করতে পারবো না, আমার লাইফে একটা ব্যাগ দরকার যে আমাকে আমার সমস্ত কিছু থেকে আমাকে বাঁচিয়ে নেবে, প্লাস আমি জীবনে কিছু করতে পারবো। তো সে আমাকে বললো যে, ঠিক আছে তুমি আমাদের সাথে থাকতে চাও আমি তোমাকে রাখবো, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। আমি ঠিক আছে ভাই। তো সে আমাকে কিছু বোঝায়, আমি যাই। আমাকে একদিন হঠাৎ করে বলে, তুমি 18 তারিখে আমাকে বলে তুমি ঢাকা চলে যাও, মানে এটা বলে 16 তারিখে। আমি 18 তারিখে ঢাকা যাই। যাওয়ার পরে আমার হাতে টাকা ছিল 1,000 টাকা, সেটা দিয়ে আমি একটা ব্যাগ কিনি আর 500 টাকা ভাড়া নিয়ে আমি ঢাকা উঠি, গুলশান 1-এ মধ্যবাটটা। ওঠার পরে এক আপুর কাছে আমাকে রাখে, সে আপু আমাকে স্মার্ট ভাবে তৈরি করতে যা লাগে সেটা সে করবে, আর টাকা যত লাগে সেটা ওই ভাইয়া বলবে।
এই পয়সাগুলো আপনার পেছনে খরচ সে কেন করছে?
সে আমাকে তার মতো করে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে।
ওকে, তার ইন্টারেস্টটা কি?
তার ইন্টারেস্ট হচ্ছে যে আমার বোনের খুনের প্রতিশোধটা সে আমাকে ব্রেন দিয়ে করবে যাতে আমি দোষী না হই, প্লাস আমার সেই ভাইও যাতে দোষারোপ না হয়।
ওকে, ইন্টারেস্ট কি আমরা এখন পর্যন্ত জানি না, আমরা সামনের দিকে যেতে চাই, কারণ একটা কথা আছে যে বিনা লাভে নাকি লোহাও বয় না। যাই হোক, হ্যাঁ বলুন, তারপর?
তো সে আমাকে এভাবে একের পর এক দিন কাটায়, সে আমাকে ল্যাপটপ দেয়, একলা একটা রুম দেয়, বিছনা দেয়, মানে আমার থাকার জন্য একটা হাই ফাই বা কোটিপতি ছেলে যেভাবে থাকে ওইভাবে সে আমাকে রাখে।
ওনার নাম কি ছিল?
ওনার নাম হচ্ছে মনুর ইসলাম বাবু।
মনুর ইসলাম বাবু, ওকে বলুন, তারপর?
তারপর সে আমাকে অনেক কথা বলে, দিনের পর দিন বোঝায় কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, তারপরে দুনিয়ার পরিবেশ হিসাবে। তো আমাকে একদিন বলে যে, তুমি অপরাধ জগতে থাকতে চাও, তুমি কি জানো অপরাধ জগতে কত টাকা? সারাদিনে বাংলাদেশে প্রত্যেক দিন 3,00,000 পিস ইয়াবা সেল হয়, এক একটি ইয়াবা যদি 10 টাকা করে থাকে তাহলে অনেক টাকা, আর দৈনিক তোমার দ্বারা যদি 1,00,000 বা ইয়াবা সেল হয় 10 টাকা করে থাকলে 10,00,000 টাকা, তুমি রাতারাতি টাকা পয়সা মালিক হয়ে যাবা। আমি বলছি, ঠিক আছে ভাইয়া। তো সে আমাকে যে সৌদি নিয়ে যাবে এটা আমি জানতাম না, বারবার অপরাধের দিকে চাচ্ছিলাম যে যেতে, যে ভাই আমাকে অপরাধ জগতে আমার টাকা দরকার ইমার্জেন্সি, আর ইমার্জেন্সি টাকা করতে গেলে অপরাধ জগতে ঢুকতেই হয়, কোন ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে পসিবল না, সেটা একজন শিল্পপতির পক্ষে পসিবল, বাট আমি শিল্পপতি না। তো আমি যত অপরাধ জগতের দিক আগাইতে চাই সে ততই আমাকে পিছিয়ে নেয়, যে তুমি গরিব মানুষের ছেলে, তোমাকে আমি এসব জগতে যেতে দিতে চাই না, আমি তোমার জন্য অন্য একটা কিছু ভাবতেছি, কিন্তু কি ভাবতেছি সেটা আমাকে বলে না। তো এক পর্যায়ে তার একটা শত্রু আছে, তাকে ফলো করার কথা আমাকে বলে, তো আমি একের পর এক ফলো করবো কিভাবে, আমি তো তাকে চিনি না। তো যে আপার কাছে আমাকে রাখছে সে আপার সাথে তার সাথে ক্লোজই, তো আমি সে আপার মাধ্যমে তাকে চিনি, আপার ফেসবুক থেকে তার ছবি কালেক্ট করা, তার পরিচয় সবকিছু ওই আপার মাধ্যমে আমি জানি। তো আপার সাথে এইভাবে মিশা ওই ভাইকে আমি চিনছি যে ভাইয়ের শত্রু, আমার টার্গেট ভাইয়ের শত্রু মানে আমার শত্রু, এইভাবে আমি আগাইতেছি। আগাইতে এক পর্যায়ে আমি যখন অনেকটা কাছাকাছি চলে যাই, যে আমার সামনে থাকা অবস্থা আমি সেই ভাইয়াকে মেসেজ করি যে ভাইয়া এই লোক আমার সামনে আসছে, তো ভাইয়া সাথে তো ফোন দেখ করো, বা তুমি ওই জায়গা থেকে সরো, না তো তোমাকে যেগুলোর মতো গুলোকে ভালো লাগে, আমি সরে যাই। তারপরে সে ভাই আমাকে ডায়লগ দেয় যে আমরা মিলেন ছবি মিলেন মারা যায়, আমরা বাস্তবে মিলেন আমরা কখনো মরি না, কথাটা মনে রাখবা, ঠিক আছে ভাই? ওই ডায়লগটা আমি ওই আপার সাথে একদিন দিচ্ছি যে আমরা বিলেন, আমরা বাস্তবে বিলেন, ছবি বিলেন মরে যায় আমরা মরি না, সেই ডায়লগটা আমি তার সাথে দেওয়ার পরে সে মাইন্ডে নেয়।
কোন আপাটা?
যে আপার কাছে আমাকে পাঠায়।
ওকে,
সে আপা। তো সে মাইন্ডে নিয়ে আমার নামে অনেক বদনাম করে, পরে ওই ভাইয়ের সাথে আমার সাথে একটা দুর্দান্ত বাজা দিচ্ছে। তো ভাই আমার কোনো কথা বিশ্বাস করতেছে না, ভাই শুধু তার কথা বিশ্বাস করতেছে। যাই হোক, আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া আপনি জাস্টিফাই করেন।
উনি কোথায় থাকতেন যে ভদ্রলোক আপনাকে এরকম?
সৌদি আরব।
সৌদি আরব থাকতেন। ওকে, তখন পর্যন্ত কি আপনি কোন অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন?
তখন অপরাধ, এর মাঝে কিছু অপরাধ হয়েছে, এই আপা যখন আমাকে দিয়ে তার বাসা রাখে, তখন সে আপা আমাকে দিয়ে এক এক জায়গায় পাঠায়। তো আপা একদিন আমাকে বলে যে শুভ আমার তো খুব নেশা উঠছে, তো আমাকে তুমি পিল এনে দাও, কোথেকে আনবো, এমন জায়গায় লোক আসতে যাও, ঠিক আছে আমি এনে দিতাম। তারপর যে এমন একদিন পুলিশের সামনে পড়ে গেলাম, আমার সাথে চারটে যাবা, আমি তখন মোবাইলের ভিতরে বললাম ব্যাটারি কাভারে মেমোরি সাইডে চারটে যাবা বইরা, আমি মোবাইল সাথে দেখায় চলে আসছি, আমাকে আর দেবে সিঙ্গেল দেয় চেক করছে, ফ্যান্ট কিছু পারে মোবাইল দেখছে ছেড়ে দিচ্ছে। তো মোবাইলের ভিতর করে চারটে যাবা আয়না তাকে দেই, সে খায়।
আপনি কি মানে এরকম ভাবেই অপরাধের মধ্যে জড়িয়ে গেলেন, তার পিল আনা বা তার সে নেশা করবে সেগুলোর জন্য পিল আনতেন বিভিন্ন জায়গা থেকে? ওকে,
এরকম কয়েক জায়গা থেকে আয়না দিই।
কিন্তু আপনি কি জানতেন যে এটা এক ধরনের অপরাধ কাজ? যখন আপনি পিল আনা না,
তখন আমার মাথায় স্টেজটা ছিল না,
ছিল না। ওকে,
তো একের পর এক সে আমাকে দিয়ে আনাইতেই থাকে। একদিন ভাইকে আমি ইনফরমেশন দিই, ভাইয়া সে আমাকে এটি দিয়ে আনায়, কয় এটি তোমাকে দিয়ে আনায় কেন, আর ঠিক আছে তুমি আয়না দিও, তুমি সেফ থাকো, নিজে অতটা রিক্স নিও না যেটা তোমার প্রবলেম হয়, তুমি ঠিক আছে ভাইয়া, আর তার সাথে অতটা ভাবে মিশো না, তুমি একটু দ্রুত থাকো। বললাম ঠিক আছে। তো সে আমাকে ফার্স্ট টাকা আনতে পাঠায় মিরপুর শাহাদাত ভাইয়ের কাছে, সে আমাকে 5,000 টাকা দেয় সালামি।
ওকে,
ওই টাকার নিয়ে আমি আমার নিজের খরচ হিসাবে করি। আর একবার সে আমাকে টাকা আনতে পাঠায়, সেটা হচ্ছে সাবার এক মামার কাছে, সেখান থেকে আমি টাকা আনি। আর একবার আমার ফোনে বিকাশে টাকা দেয়, এইভাবে আমার ফোনে সবসময় টাকা আসে, বিকাশে টাকা আসে, ব্যাংকের মাধ্যমে টাকা আসে। তো হঠাৎ করে একদিন আমার মা শরীর অসুস্থ, টাকা চাইলাম, সে আমাকে টাকা দিচ্ছে 3,000, সে টাকাটা দেয় নাই।
আমি যেটা বুঝতে পারছি যে আপনি এই টুকটাক বা ছোটখাটো এই ধরনের অপরাধ করছেন, আপনাকে সে হাতে রাখছে এবং আপনাকে টাকা পয়সা দিচ্ছে এর জন্য, তাই তো?
জি।
ওকে,
কিন্তু আমার যখন টাকা লাগতেছে, ভাই আমাকে টাকা দিচ্ছে ইন টোটালি 15,000-20,000 টাকা, আর বাদবাকি যে টাকাটি আমাকে দিতে আসছে, এই টাকাটা কে দিতেছে আমি জানি না, আমি জানি ভাইয়া নিতেছে, সেই টাকাটা নিতেছে যে ভাইয়ার শত্রুর পক্ষের এক লোকের থেকে, আপা আমাকে নিয়ে দিতেছে আর পরিচয় করে দিচ্ছে এটা আমার ভাইয়ার লোক। তো আমি তো ভাইয়ার লোক হিসাবে টাকা নিতেছি। এক পর্যায়ে আমি ভাইয়াকে ফোন বন্ধ করে দিই, কারণ আমি চাওয়ার লোকটা সব পাই যেতেছি, ভাইয়ার লোক আছে এই জায়গায়, তো আমি আর ভাইয়া থেকে এখন চাওয়ার প্রয়োজন নেই, যখন বেশি প্রয়োজন হবে তখন ভাইয়াকে আমি লক করবো। এরকম কথা হচ্ছে, ওই লোকটা আমার পিছনে 10,000-15,000 টাকা ইনভেস্ট করে। হঠাৎ একদিন আমি নিউজ পাই যে এই কিন্তু আমার ভাইয়ার লোক না, সে হচ্ছে আমার ভাইয়ার এন্টি গ্রুপের লোক। এই নিউজটা যখন আমি পাই, আমি সাজাতে ভাইয়াকে নক করি, ভাই আমার ভুল হয়ে গেছে এই কাহিনী হচ্ছে। ভাইয়ার সাথে ফোন ব্যাক করে আপাকে যা বলার বলে, আপা অনেক কান্নাকাটি করে, আমাকে বুঝায়, ঠিক আছে ভাই আমাকে, তখন ওই যে আমি যে ওই কথাটা ফাঁস করছি এটার কারণে সে ওই লোকটাকে ফোন দেয়। ভাইয়া যে ফোন দেওয়ার পরে ভাইয়ার সাথে যখন কথা হচ্ছে, ভাইয়া যখন পরিচয় দিছে, সাথে সে ফোন কার্ডটা অফ করে ফেলেছে, বুঝছেন, সিম কার্ড যখন অফ করে ফেলায়, তখন সে ভাইয়া আমাকে ফোন দিয়ে বলে তুমি কার সাথে কথা বলছো, কার সাথে কন্ট্যাক্ট করে টাকা নিচ্ছ, আমি ভাই সে পরিচয় দিচ্ছে, সে আপনার লোক, আপনার বড় ভাই, আমি সেই হিসাবে তাকে চিনছি। আর ওই দিক দিয়ে আপা একের পর এক বুঝা যেতেছে আমি তার শত্রু গ্রুপের কাছে বিক্রি হয়ে গেছি, এবং আমি লা ডিপ্লোমার সামনে থেকে ভাইয়া কে সিরিজ করছি তার শত্রু আমার সামনে। আর ওই টাইমে সে কথা বলতেছে যে শুভ টাকায় বিক্রি হয়ে গেছে আপনার শত্রুর কাছে। তো এখানে আমি পুরোপুরি ফল্ট করে যাই যে তার শত্রুর কাছে আমি বিক্রি হয়েছি, তার শত্রুর সামনে আমি দাঁড়ায় তার এসএমএস করতেছি, তার মানে আমি টাকা বিক্রি হয়েছি। আসলে আমি কোনো টাকা বিক্রি হইনি, কিন্তু সে আমাকে ভুল বুঝা আমাকে ওই জায়গা থেকে বের করে দেয়, তার আন্ডার থেকে আমাকে আউট করে দেয়। তো এক পর্যায়ে আমার দেশের আমি ফিরে যাই, অনেক পরিস্থিতি খারাপ থাকে। চলে আসার কিছুদিন পরে সে আমাকে আবার ফোন দেয়, ভাই চার মাস পরে।
আচ্ছা,
ফোন দেওয়ার পরে সে আমাকে বলতেছে যে তুমি জীবনে যা করতেছো ভুল করতেছো, ভাই আমাকে একটা চান্স দেন, শেষ একটা চান্স আমাকে দেন, মানুষ মৃত্যুর আগে তার শেষ ইচ্ছাটা পূরণ করে, আমাকে একটা শেষ চান্স দেন, আমি জীবনে কিছু করতে চাই, আমার ফ্যামিলি প্রতিষ্ঠিত করতে চাই। তো সে আমাকে বলে আমি তোমাকে একটা চান্স দেব, শর্ত আছে একটি, কি ওর বোন জামাইকে তোমার গুলি গুলি করে মারতে হবে।
কার বোন জামাই?
ওই মেয়ের বোন জামাইকে, যে মেয়ের সাথে আমার রিলেশন ছিল।
হ্যাঁ,
সেই মেয়ের বোন জামাইকে আমার গুলি করে মারতে হবে। তো আমি বললাম যে আমি তো ওর অস্ত্র চালাতে জানি না, কিভাবে মারবো? কারণ অস্ত্র তোমাকে চালান শেখানো হবে, তোমার হাত ছুঁই করা হবে, আর প্ল্যানিং করা হবে এইভাবে, তুমি নৌপথ দিয়ে যাবে, নৌপথ দিয়ে যেয়ে ও যখন বাজার থেকে আসবে ওইখানে লোক থাকবে, মেশিন ওই জায়গায় থাকবে, তুমি ওই জায়গা থেকে ওকে শুট করে আবার নৌপথ দিয়ে চলে আসবে, তোমাকে কেউ ধরবে না, বাসা দুই তিন দিন থেকে পরে আবার ঢাকায় চলে আসবা, তারপর তোমার টাকার জগত আমি দেবো। ভালো কথা, তার এক মাসের ভিতরে আমি তোমার বোনের খুনের প্রতিশোধ নিয়ে দেবো। সুন্দর কথা, সবকিছু বিনিময়ে যদি আমি তো শপথ করছি আমার বোনের, আমার জীবনের বিনিময় হোক, আমার বোনের খুনের প্রতিশোধ নেবো। তো এই চিন্তাটা করে আমি বললাম যে ঠিক আছে ভাই আমি রাজি। সে আমাকে পাঠায় দক্ষিণ বাড্ডা একজন টপ লিডারের কাছে, তার জীবনের নিরাপত্তার জন্য আমি চাই। যাওয়ার পরে সে আমাকে অস্ত্র চালান তো দূরের কথা, আমার সাথে সে দেখাই করে না, সে আমার খাবার হোটেলে বইলা দেয়, মদি দোকানে আমার যাবতীয় খরচের কথা বইলা দেয়, অন্য এক রুমে আমার খাবার কথা বইলা দেয়। তিন দিন পর সে আমার সাথে দেখা করে, তার ওয়াইফ তার পরে আসে, সে আমার পরিচয় দেয়, আমি তার ওয়াইফ, তোমার ভাবি, এই মুখের সেকেন্ড বউ। আমি বললাম ঠিক আছে ভালো, সালাম দিলাম, সে আমাকে ভাত দিয়ে যায়, তার কোনো ভাই নাই, সে আমাকে বলে ভালো কথা। তো ভাত দেয়, আমি ভাত খাই, খাওয়ার পরে তার দুইটা ভাগ্না আছে, ওই ভাগ্না দুইটার সাথে মানে আমার ওই ভাগ্না দুইটা দিয়ে আমাকে রিসিভ করায়। তো ভাবি এসে বলে যে এই দুইটা ভাগ্না আসুক যাক, ওরা যা খুশি রুমের ভিতরে করুক, তোমার ভাইয়াকে কিছু না করবে না, আর ওদেরকেও কিছু বলবে না। ভালো কথা। তো ওরা আমার রুমে এসে ইয়াবা খায়, প্রত্যেক রাতে চারটা পাঁচটা ইয়াবা খায়, আর দুইটা তিনটা ছেলে বাইরে থেকে আনে। ওই জিনিসটা আমার সামনে, আর আমি জীবনে একটা সিগারেট ধরি নাই, প্লাস আজও পর্যন্ত ধরি নাই, সামনে ধরবো না, আমি ওটা কখনো সহ্য করতে পারি না, আমি রুম থেকে বের হয়েছি। তো ভাবি একদিন এসে দেখে ওদের সামনে সাথে বৈশাখ খাইছে ইয়াবাটা, খাইয়া ওদের সাথে বন্ধুত্ব ভাবে মিশেছে, আর আমার বিষয়ে ওই দিক দিয়ে ভাইয়ের সাথে ক্লেম তৈরি করছে।
প্রত্যেকটা জায়গাতেই আপনার এগেনস্টে ক্লেম তৈরি হচ্ছে কেন? কারণ আপনার আচরণে কি কোনো সমস্যা ছিল? যদি আপনি খারাপ কাজের জন্য যাচ্ছেন, তারপরে
আচরণে কোনো কিছু ছিল না, প্লাস আমি গেছি তার সিউরিটির জন্য, কিন্তু কেন আমার জন্য ক্লেম তৈরি করতেছে কি জন্য সেটা আমি জানি না। তো আমাকে একদিন বলল যে তোমার ভাইয়াকে এটি কিছু জানো না, তুমি তোমার ভাইকে এটি কিছু জানিস আমি না, ঠিক আছে ভালো কথা। তো ভাইয়াকে একদিন সে ফোন দেয় ডাকে যে তুমি শুভ রুমে আসো, আমাকে বের করে দেয় যে শুভ তুমি টিভি দেখতে যাও, তোমার ভাইয়া তোমাকে দেখলে আসবে না।
এই ভাইয়াটা হচ্ছে মানে সৌদি আরবে যে ভাইয়া থাকে, সেই ভাইয়া,
সে ভাইয়া তার কাছে পাঠাইছে তার বড় ভাই।
আচ্ছা আচ্ছা, তার আপন বড় ভাই ছিল,
তার চাচাতো বড় ভাই,
তার চাচাতো বড়,
সেটা আমার কাছে কখনো বলেনি, সে বলছে আমার বড় ভাই।
ওকে,
তো পাঠানোর পরে আমি টিভি রুমে চলে যাই, সে তার বাইকনারা যে ইয়াবা খাইছে, যে আপনার মক্খা প্লাস ফ্লোয়েল ওডি সব কিছু দেখায়, তোমার বাইকনারা শুভ রুমে এসে দেখায় শুভর সাথে, এভাবে বলছে। পরে ভাইয়া আমাকে কিছু বলে নাই, ভাইয়া ভাবিকে রাগ করছে, তুমি এটি যাই না সে নরে শুভ রুমে এটি আসতে দাও কেন। তো আমাকে ও তার দুইটা ভাগ্না আমাকে সন্দেহ করে, আমাকে অনেক টার্গেট করে। আমি বললাম যে ভাই সব কিছু আমি জানি না, আমাকে ওর ভাবি শিখা দেয় যে ওরা যদি আসা জিজ্ঞেস করে বলবা যে ভাইয়া চলে আসছে, ভাবি গুছাইতেছে গুছাইতেছে, ভাইয়া চলে এটি দেখে ভাইয়া জিজ্ঞেস করছে, পরে ভাই ভাবি সব বলছে, আমার উপরে দোষ দিয়ে দেবে। ভালো কথা, দোষ দিয়ে দেবো, আমি সত্যিকে তার উপরে তো দোষ দিচ্ছি, মানুষকে খুব বিশ্বাস করি তার উপরে দোষ দিচ্ছি। যাওয়ার পরে কামরুল মানে তার দুইটা ভাগ্না আয়সা জিজ্ঞেস করতেছে, শুভ ভাই এটি কি, আমার দেরি কথা কেউ বলছে, আমি কি এই কথা কেউ বলে নাই, ছেলে ভাই এই জায়গায় আসছিল, আসার পরে ভাই এটি দেখছে, দেখে ভাবিকে জিজ্ঞেস করছে, ভাবি বলছে তোমাদের কথা। তো এই আর কিছু না, আমি কি না, তো ওই দিন কিচ্ছু বলে নাই, আমাকে বলতেছে যে ওদের দুইজনে মনের ভিতরে ঢুকো, ওরা কি তোমার ভাইয়ের ক্ষতি চায় না ভালো চায় এটা তুমি দেখো, দেখে আমাকে জানো। আমি বললাম ঠিক আছে। একদিন ওরা আমার সাথে আমাকে নিয়ে যায়, ভাইয়া ইয়াবা খাবে, আমাকে নিয়ে যায়। যাওয়ার পরে ওরা একজনে বলতেছে যে টাকাটা আজকে তোর কাছে দিচ্ছে, টাকাটা আমার কাছে দে, আমি আমরা দুইজন মিলে ভেঙে খেয়ে ফেলাই। আর যদি ভাইয়া জিজ্ঞেস করে, মামা জিজ্ঞেস করে, তাহলে বলবি যে আমাদের পুলিশে ধরছিল, আমরা মাল দিয়ে বসছি। ওরে তারা যে আরেকটা ভাগনা, ও খুব ভালো, আর বলতেছে যে এটি যদি আমরা বলি মামাকে, মামা বলবো যে কোন পুলিশে নিচ্ছে সে পুলিশের নাম বল, সে বাইর করে ফেলাইবো, সুতরাং তার টাকা খাওয়া যাবো না, গাড়ির ভিতর থেকে টাকা বাইর করে ফেলাইবো। এ কথা তার আরেক ভাগনা বলে। সে কথাটা আমি তার ভাবির কাছে এসে বলি, বিশ্বাস করি ভাবি এই কথা এই লোক বলছে।
আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই লোকটা আপনাকে ওখানে রাখলো অস্ত্র চালানো শেখার জন্য, তো তারা তো আপনাকে কোনো কাজেই ব্যবহার করছে না, কিছুই করছে না, তাহলে কি কি করছে আপনাকে দিয়ে?
আমাকে দিয়ে তারা তাদের মন মতো খেলা করতেছে।
কি সেটা?
এই যে আমাকে এক এক কাজে ব্যবহার করা, চিন্তা ভাবনা করতেছে, তারপরে আমাকে মানে এমন পর্যায়ে নিয়ে যেতেছে যে আমাকে তারা মৃত্যুর মুখে দিয়ে দিতেছে।
মৃত্যু মুখে কেন, কি কারণে বলছেন মৃত্যুর মুখে?
এটা একমাত্র উপর আল্লাহ জানে, আর তারা জানে আমার নিয়ে তারা কেন খেলা করতেছে।
কি ধরনের খেলা, কেন খেলা বলছে?
এই যে আমাকে যখন এইসব কথা আমি তা ভাবির কাছে বললাম, ভাবি আবার ওদের কাছে সব বলছে যে শুভ কিন্তু এডিডিবো বলছে, ওরা আমার রাখলো টার্গেটে, ওরা আমার কাছে ভাবি না বদনাম বলে, আমি সেটা ভাবিকে বলে দিই, ভাবি আবার ওদের নামে যে বদনাম বলে, আবার ওরা এসে আমাকে ধরে।
এই ভাগিনা?
হ্যাঁ, যে তুই ভাবির, তুই মামির কাছে এটা বলছিস কেন? আমি বলছি এটা আমি বলছি, সে আমাকে এসব কথা বলছে এই জন্য।
এইগুলো ম্যাটারে তো আপনার যাওয়ারই প্রসঙ্গ না, এগুলো তো আপনি যাবেনই না। আপনি ওখানে গেছেন অস্ত্র চালানো শেখার জন্য, অস্ত্র চালানো শিখবেন, তারপর ওখান থেকে চলে আসবেন?
অস্ত্র চালানো আমার শিখাইতে তো আসে না তো। সে
কতদিন যাবত থাকলেন ওখানে?
ওই জায়গায় এক সপ্তাহ থাকি।
এক সপ্তাহের মধ্যে সব ঘটনা ঘটে যায়। ওকে, তারপর?
তারপর সে আমাকে একদিন রাতে ডাকে, ডাইকা সে আমাকে বলে যে আমি তোমাকে কেন আনছি তুমি জানো? আমি কেন জানি, আমার ভাই তোমাকে কি বলছে, এই জায়গায় থাকতে তোমাকে অস্ত্র চালান শিখতে হবে, একটা মানুষ মার্ডার করা হবে, সেটা জানো? হ্যাঁ জানি। সেটা তুমি নির্যাতন করবে জানো? হ্যাঁ জানি। তো তোমাকে আনছে আমার কাজের জন্য, তুমি তো আমার কোনো কাজই করতেছ না। আমি, ভাই আপনি তো আমাকে কোনো কাজে দিতেছেন না, তো আমি কাজ করবো কিভাবে? আপনি আমাকে কাজ দেন, আমি কাজ যদি না করতে পারি তখন বলতেন, আপনি তো আমার সামনে আসেন না, আজকে চার দিন পরে আপনি আমার সামনে আসছেন। তো হঠাৎ করে সে তার ওয়াইফকে নিয়ে, আমাকে নিয়ে বা তার ভাগনাকে নিয়ে একটা বাজে কথা বলে, সেটা আমি অস্বীকার করি। তো তারপরের দিন সে আমাকে বলে তুমি সকালবেলা আমার বাসা থেকে বের হয়ে যাবে। তো আমি ভাইয়াকে আর কিছু বলি নাই, চুপচাপ বুঝছি। সকালবেলা সে আমার সাথে ভালো কথা বলছে, দুপুরে ভালো কথা বলছে। ওই দিনেই আবার আমি তার এক ছোট ভাই, সেও এই যে জগতের একজন, তার সাথে পরিচয় হই। হওয়ার পরে সে আমার পরিচয় জানার পরে বলে যে তুমি কোনো প্রবলেম বলে আমার জানাও। জাস্ট এতটুকু আমার অপরাধ যে তার ভাইয়ের সাথে আমি পরিচয় হয়েছি। সেই জিনিসটা তার ভাগনারা যাইয়া আমার নামে বানায় কিছু কথা বলছে, সে আমাকে সাথে বের করে দেয়। আমি তো ওই মুহূর্তে এখান থেকে বের না হই তাহলে সে হয়তো আমাকে গুলি করে মেরে ফেলে, এরকম প্ল্যানিং ছিল। আমি বের হয়ে যাওয়া দরি সে ভাবি আমাকে ফোন দেয়, ও ভাইয়াকে আমি ফোন দিচ্ছি, ভাইয়া আমি তো এখান থেকে চলে যাচ্ছি, আমাকে বের করে দিছে ভাইয়া, আমি এখন কোথাও উঠবো? ভাইয়া বলে তুমি এখন বাড়ি চলে যাও। আমি বলছি ভাইয়া আজকে 10-15 দিন হয়েছে আমি বাড়ি থেকে আসছি, এখন বাড়িতে গেলে আমি মুখ দেখাতে পারবো না, আর ফ্যামিলিতে প্রতিষ্ঠিত আমি করতে পারবো না, আপনি কি জন্য আনছেন আমাকে, আর এখন কি বলতেছেন? সে আমাকে বললো তো দাঁড়া আমি তোমার আরেকজনের কাছে পাড়ি যাচ্ছি। তো হঠাৎ ভাবি আমাকে ফোন দিল যে তোমার ওই ভাইয়া আমাকে ফোন দিয়েছে তুমি আসো। সেই ভাইয়াকে বলে আমি শুভকে দিয়ে এখানে একটা কাজ ঠিক করে দেয়, শুভ কাজ করুক, শুভর বাড়ি যাওয়ার দরকার নেই, শুভ যায় কাজ করে বাড়িতে টাকা পয়সা পাঠাও, ভালো কথা। সে আমাকে নিয়ে পুলিশে ভর্তি করবে, যেটা ভাইয়ারা টার্গেট করছে আমি পুলিশের লোক, সেই পুলিশের কাছে আমাকে ভর্তি করবে। আমি পুলিশের কাগজে ভর্তি হতে চাই না, জোর করে ভর্তি হতে চাই। তাদের টার্গেট আমি যদি পুলিশের কাছে ভর্তি তাহলে আমার তারা ডাইরেক্ট গুলি মেরে ফেলবে, কারণ তারা আমার প্রথমেই টার্গেট করছে যে আমি পুলিশের লোক, বলছে আমি পুলিশের লোক না। তো তাদের যত মানে এই ভাইয়ের সাথে আবার বাজে তারা একটা অস্ত্র দিয়েছিল, ওই অস্ত্র নিয়ে বাজতে বাজতে এক পর্যায়ে তারা বাইরে বাইরে ভুল বুঝে যায়, আর সেটা দুর্দোষী করে ভাবি আমাকে, তোমার জন্য আজকে আমার হাজব্যান্ড সৌদি আরব দোষী, আজকে আন্ডারওয়ার্ল্ডের সাথে তার সাথে কোনো যোগাযোগ নেই, একমাত্র তোমার জন্য, তোমার বাসাতে বের করে দিচ্ছে, তুমি এটা তোমার ভাইয়ের কাছে বলছো, সেই জন্য তোমার ভাইয়া আজকে এই অবস্থা। আমি বললাম যে আমি আসলে এটি করি নাই, আমি এইভাবে বলছি।
আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যখন আপনাকে নিয়ে তাদের পরিবারে এত প্রবলেম হচ্ছে, আপনাকে একটা কাজের জন্য এনেছে, আপনাকে তা তো বের করে দেওয়ার কথা, সেখানে তো আপনাকে নিয়ে এত প্যাচ খোঁজ হওয়ার কোনো লজিক নেই। আইদার আপনি কোনো কিছু এখানে গোপন করছেন, অথবা আপনি আপনার জায়গা থেকে বিষয়গুলো স্পষ্ট করতে পারছেন না, বিকজ দ্য স্টোরি ইজ টু মাচ গ্লুমি রাইট নাও। এতক্ষণ পর্যন্ত আমরা যে প্যারাডাইমের মধ্যে ছিলাম সেখান থেকে অনেকখানি বের হয়ে গেছি আমরা, যদিও জানি শেষমেশ আপনাকে একটা প্রচন্ড ভিকটিম হতে হয়েছে। আপনি এখানে যাচ্ছেন বারবার অপরাধী হওয়ার জন্য, ওরা আপনাকে অপরাধী বানাতে পারছে না, একটা আপনাকে নিয়ে এক ধরনের খেলামেলা খেলছে, পরিবারের সদস্যদের সাথে জড়াচ্ছেন, সেখানে এক ধরনের ঝামেলা তৈরি হচ্ছে, এগুলো তো হওয়ারই কথা না। ক্রাইম যদি আপনাকে দিয়ে করায় তাহলে একটা নক করলেই সেটা হয়ে যায়। সেখানে তো আমরা যতদূর জানি যে বিএসবি স্টোরি অ্যানালাইসিস করে মানে হাজারটা স্টোরি ভাবে এসছে,
পরে সে আমাকে মানে ক্রাইম জগতে রাখার চিন্তা ভাবনা তারা, আমাকে বাংলাদেশে একজন শুটার মারা গেছে যে কালাস জাহাঙ্গীর, সে কালা জাহাঙ্গীরের ফেজের সাথে আমার ফেজ মিল আছে, আমি তার মতই দেখতে। আমাকে দ্বিতীয় কালা জাহাঙ্গীর তৈরি করবে, যাকে সারা বাংলাদেশ না অল বিশ্বে চেনবে একজন শুভ খান নামে।
আপনি সেগুলো শুনলে একেবারে
সে আমাকে এমন কিছু স্বপ্ন দেখেছে যে আমি রাতারাতি বড় লোক,
এগুলো আপনি বিশ্বাসও করতেন?
সে আমাকে হাদিস কোরআন সবকিছু বুঝেছে, যে লোক এত কিছু বুঝাতে পারে, যে লোক প্রত্যেকবার হজ করে মালিক, সে আমি নিজের চোখে
দেখছি।
সে একজন গার্বেজ ফ্যাক্টরির মালিক, সে আরো ঢাকা শহর 3-4 বাড়ির মালিক, আমাদের সৈয়দপুর জেলা 5 বাড়ির মালিক, এটা আমি নিজের চোখে দেখছি। আর তার বর্তমানে ঢাকা শহরে 10-12 গাড়িও আছে, একটা গাড়ির দাম নিয়মিত 1 কোটি টাকা, প্রাডো থেকে BMW সব গাড়ি তারা।
তো আপনার তার সাথে ঘন্টার পর ঘন্টা তো কথা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাহলে আপনাকে সে দিনের পর দিন কেন ঘোরাচ্ছে?
সে আমাকে ঘোরাচ্ছে, সে ভাবতেছে আমি
আপনাকে দিয়ে সে কি ইন্টারেস্ট থাকবে কোথায়?
সে ভাবতেছে আমি একজন পুলিশের লোক, আমি তাকে ধরার জন্য বা ওই মেয়ের সাথে আমি যুক্ত হয়ে আমি তাকে শেষ করতে চাচ্ছি।
এই জন্য সে আপনাকে ঘোরাচ্ছে?
জি, সে এই জন্য সে আমাকে ঘুরাইতেছে। তো আমি বলছি ভাই আপনি আমাকে পরীক্ষা একবার না 1000 বার করেন, আমি কোনো পুলিশের লোক না। সে আমাকে বারবার বলতেছে আমি তোমাকে জাস্টিফাই করতেছি, তোমার ভিতরে কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে ভাই জাস্টিফাই করেন,
এই জন্য সে এইভাবে আপনাকে
ঘোরাচ্ছে।
দিস ইজ আ পয়েন্ট। ওকে প্রিয় শ্রোতা, আমরা এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই। রাত 1টার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আবারও ফিরে আসবো। ওর যে আজকের পর্যন্ত যে ঘটনাগুলো লাইফে ঘটেছে এবং সেই ঘটনা নিয়ে আমরা ফিরে আসতে চাই ঠিক রাত 1টার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। শুভ রয়েছে আজকে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। আর জি কিবরিয়া আমি আপনার সঙ্গে রয়েছি, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, সাউন্ড এডিটর মঞ্জু এবং আরজে রাজু। প্রিয় শ্রোতার সময় এখন রাত 1টা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও 89.2। আমরা এতক্ষণ পর্যন্ত শুনে একটা জিনিস বুঝতে পেরেছি, যে শুভর বোন খুন হবার পরে ও যে কোনোভাবেই চেষ্টা করছে অপরাধ জগতের দিকে জড়িয়ে পড়ার জন্য। ও যাদের কাছে গিয়েছে তারা অপরাধী কিনা, তারা বিত্তশালী কিনা সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে ও অপরাধী হবার জন্য যে কোনো একটা রাস্তা খুঁজছে, এবং কেউ একজন ব্যাপারটাকে লুফে নিয়েছে এবং লুফে নিয়ে যেটা করেছে যে ওকে বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করছে, এবং সেটা আসলে ওর জন্য কতটুকু ভালো হচ্ছে আমরা ঠিক জানি না, ও ভবিষ্যতে কি করতে যাচ্ছে সেটাও আমরা জানি না, কিন্তু এই অপরাধী হবার যে চেষ্টা এবং সেটার যে পরিণতি সেটা কিন্তু শেষ পর্যন্ত ভালো হয় না। নইলে সে আজকে এই দিনটাতে এসে সে কেন বলছে যে আজকের পরে পথ আর সে কখনো মারাবে না? এবং আমরা এটাও জানি না যে তার যে জিঘাংসা যে তার বোনের খুনের প্রতিশোধ তার মতো করে নিতে হবে সেটাও সে নিয়েছে কিনা আমরা জানি না। যাই হোক, আমরা ফিরতে চাই আবার তার কাছে। জি বলুন, তারপর
তো ওই মেয়ের সাথে যখন আমার পরিচয় হয়, মেয়ের সাথে আমার কন্ট্যাক্ট হয় যে তোমার হাতে যে কটা মেয়ে আসছে প্রত্যেকটা মেয়ে আমার সাথে দিবা, আমি বাংলাদেশে যত বড় বড় শিল্পপতি আছে, যত বড় বড় লোক আছে, টাকাওয়ালা লোক, তাদের নাম্বার আমি নিজের লোক দিয়ে বা অন্য লোক দিয়ে কালেক্ট করব।
আমি একটু জানতে চাই এই মেয়েটার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিল কে?
এই মেয়েটার সাথে পরিচয় করে দিয়েছে যে যারা যাকে দেখাশোনা করার জন্য আমাকে পাঠাইছে সেই বাইরে ওয়াইফ।
সেই ভাইয়ের ওয়াইফ মানে আমি ঠিক বুঝলাম না এটা সম্পর্কে কি দাঁড়ালো? আপনি
ভাবি হয়
যাকে দেখাশোনা করার জন্য পাঠিয়েছে, চাচাতো ভাইয়ের বউ?
হ্যাঁ, তার চাচাতো ভাইয়ের বউ।
সে আপনার সঙ্গে মেয়ে কেন পরিচয় করিয়ে দেবে?
ওই মেয়েটাকে একটা জব খুঁজে দেওয়ার কথা ভাবির।
কিসের জব?
যে কোনো একটা অফিসের জব দিয়ে দেবো এটা বলছিল ভাবি। তো আমার মানে ভাবি যেখানে যেত আমার নিয়ে যেত সাথে ওরা। তো ওই হিসাবে মেয়ের সাথে আমার পরিচয় করে দিচ্ছে, মেয়ে আমাকে ওই হিসাবে চেনে। আর মেয়েকে আমি কি বলে ডাকবো? তো ভাবি আমাকে বললো যে পার্টনার বললো।
পার্টনার?
হ্যাঁ। তো আমি মেয়েকে পার্টনার বলি।
এই যে এদের সাথে মিশছেন, এদের মূলত কাজ কি ছিল? এই পরিবারগুলোর বাজারের সাথে মিশছেন, এদের কাজ কি মূলত?
এদের মূলত কাজ ছিল বাংলাদেশে যত চাঁদাবাজি, তারপরে ইয়াবা এইসবের বিজনেস। আর ইয়াবা হচ্ছে সেই লোক খায়, যার কারণে ওই টাকা ব্যাগেন দিতে তার একটা গার্মেন্টস ফ্যাক্টরি ছিল, সেটা বন্ধ হয়ে যায়। দেশাবিতে পড়ে তার এই গার্মেন্টসটা বন্ধ হয়ে যায়, আর সে প্রত্যেকটা বড় বড় গার্মেন্টস থেকে চাঁদা পেত, ট্যাক্স নিত। ওই ট্যাক্সটাও এক পর্যায়ে জরুরি আইনের জন্য বন্ধ হয়ে যায়। এখন সে আমাকে নিয়ে এটা করার চিন্তা করছিল। তো ভাবি যখন ওই মেয়েটার সাথে আমার পরিচয় করে দেয়, ভাইয়ের দিক দিয়ে আমাকে কোনো টাকা দেয় না, আমার মা শরীর অসুস্থ, সে জায়গায় আমি কোনো টাকা দিতে পারতাছি না, আর আমার বোনের কোনো প্রতিশোধ দূরের কথা, আমি নিজেই সেফটি থাকতে পারতাছি না। যার কারণে ওই মেয়ের সাথে আমার হাত মিলিতে বাধ্য হয়েছি আমি। তো আমি কয়েকটা ছেলের নাম্বার কালেক্ট করে দিই গুলশানের, একটা ছেলের সাথে ফান করে ওকে।
এই মেয়েটা কি করতো?
এই মেয়েটা মূলত কল গার্ল ছিল।
কল গার্ল ছিল, তো আপনার ধান্দা কি ছিল?
এই মেয়েটার সাথে আমি চাচ্ছিলাম যে পার্টনারে বিজনেস করব, যে যত লোক আছে বড় বড় লোক তাদেরকে আমি আনবো, ওই মেয়ে দিয়ে প্রেমের অভিনয় করাবো, অভিনয় করে ওদের ব্ল্যাকমেল করব, এরকম একটা প্ল্যানিং ছিল আমার। তো তার জন্য আমার কাছে পিছিয়ে দুজন লোক দরকার ছিল, তো দুজন লোককে আমি নিচ্ছি। আমার পিছিয়ে দুইটা ভাইয়া নিচ্ছি আমি, ওই মেয়ের সাথে আরো কিছু মেয়ে আছে, আর ওই মেয়ে ছিল, মেয়েও দেখতে কিন্তু স্মার্ট, অনেক ফর্সা, তো ওকে আমি এটার জন্য যুক্ত করি। আমি কিছু নাম্বার কালেক্ট করে দিই, একটা ছেলেকে আনে, আনার পরে ওর থেকে একটা মোবাইল, নগদ 4,000 টাকা এডি আমি নিই ব্ল্যাকমেল করে। নেওয়ার পরে সেই মোবাইলটা আমরা বিক্রি করি মাত্র 2,000 টাকা, আর ওর থেকে নিচ্ছি 4,000 টাকা, মোট 6,000 টাকা। তারপরে আমরা একের পর এক নাম্বার খুঁজি। তো আমি ভাবতেছি যে এইভাবে কতদিন কাটাবো। ওর হাতে আরো কিছু মেয়ে আসে কল গার্লস, যারা টাকার কন্টাকে হোটেলে ডিউটি করে। তো আমি বললাম যে এক কাজ করো, তোমাদের নিয়ে আমরা একটা ফ্ল্যাটে থাকি, হাজব্যান্ড ওয়াইফের পরিচয়, আমার দুইটা ভাইয়া থাকবে আর ওই দুইটা মেয়ে থাকবে, ওদের হাতে যে কটা মেয়ে আছে ওই মেয়ের আমরা অন্য অন্য হোটেলে সেন্ড করব, যেটি আমরা অন্য ওই জায়গা থেকে আনবো, মেয়েদের দেবো 2,000 টাকা, আমরা একটা হোটেল থেকে নেবো 5,000-6,000 টাকা, এরকম প্ল্যানিং করি। তো আমরা এক হোটেলে একটা লোক পাঠাচ্ছি, সেটা আমাদের 10,000 টাকা লাভ হয়, আমরা সেটা 5 জনে ভাগ করি। তো ওইটা আমরা ওই বিজনেসটা যখন চালু করি, তখন মালিক ওই যে দক্ষিণ বাড়ি আমাকে রাখে, সে আমার থেকে ট্যাক্স দাবি করলো।
কোন মালিক এটা?
এটা দক্ষিণ বাড্ডা যার কাছে পাঠাইছে, তার চাচাতো ভাই।
ও চাচাতো ভাই আপনার কাছ থেকে ট্যাক্স দাবি করলো, যে এতদিন আপনাকে দেখাশোনা করেছে।
হ্যাঁ, সে আমাকে বলতেছে যে তুমি এটি করতেছো, আমাকে 9,000-20,000 টাকা দেবো। আমি বললাম ভাই আমি তো নিজেই খেতে পারতেছি না, আপনাকে টাকা দেবো কিভাবে? আমি এখন তো রুমের ভাড়া নিতে পারি নাই, আমার মা শুরু হচ্ছে, তো সে জায়গায় টাকা দিতে পারি নাই। আমি যে টাকা পাইতেছি সেটা তো আমার নিজের চলতে পারতেছি না আমি, আর আপনি তো আমার তো টাকা দেওয়ার কথা, আপনি আমার টাকা দেন নাই, আমি এখন আপনি তো টাকা দিবো কিভাবে? আমি দেখি মিল করতে পারি কিনা। তো সে আমাকে বলে যে এই বাড্ডা অঞ্চল তুমি ছাড়ো। বাড্ডা অঞ্চল কেন? তুমি ঢাকার সিরিজে থাকতে পারবো না, ছাড়ো এটি। আমি ঠিক আছে আমাকে কিছুদিন সময় দেন। তো ওই মেয়ের সাথে আমি স্টপ থাকি, এমন এক পর্যায়ে যাই আমার মেসের ভাড়া দিতে পারি না, খাবার বিল দিতে পারি না, আমাকে খাবার অফ করে দেয়, আমি 2 দিন যাবৎ না খেয়ে থাকি। মেসে ভাত পাক করে, তাদের ভাতের মার নিয়ে আমি খাইয়ার দিন কাটাই। তো অনেক কান্না করে আল্লাহর কাছে বলি যে আল্লাহ এই কি আমার ভবিষ্যৎ?
যদিও প্রশ্নটা করা আমার ঠিক হচ্ছে না, আপনি তো বুঝতেই পারছেন যে লাইনে যাচ্ছেন আপনি, সেই লাইনে গিয়ে আপনার বোনের প্রতিশোধ আপনি নিতে পারবেন না, কারণ এই লোকগুলো আপনাকে দিয়ে কোনো কাজ করাচ্ছে না, এবং এদেরকে দিয়ে আপনি যে সন্ত্রাসী হতে চান সেটাও সম্ভব না। আপনি এই পথ থেকে কেন বের হয়ে গেলেন না?
এই পথ থেকে তখন মানে আমি তো একদিন আশায় ছিলাম, পরবর্তীতে আমি
এই যে ঘটনার বর্ণনা দিচ্ছেন আপনি, এটা কতদিন আগে?
এই 1 মাস হবে।
ও তার মানে একদম রিসেন্টলি এইসব ঘটনা ঘটেছে। হ্যাঁ বলুন। তারপর
আমি অনেক কান্না করি আল্লাহর কাছে যে আল্লাহ এই কি আমার ভাগ্য ছিল, আমার বোনটা এইভাবে হারাবো, আর সেটা হারিয়ে আমি আমার বোনের খুনের প্রতিশোধ নিতে যে আজকে আমার এই দুর্দশা, আমি আমার বোনের প্রতিশোধ কিভাবে নেবো, আমার বোনকে দেওয়ার কথা আমি কিভাবে রাখবো, আমাকে তুমি একটা রাস্তা দেখো খোদা। তো তখন আমি নিজে নিজে চিন্তা করলাম যে এই ভাইয়াদের দেওয়া যদি না হয় আমি নিজেই ওকে খুন করব, আর খুনটা এইভাবে করবো যে আমি ইন্ডিয়ার ভিসা লাগাবো 3 মাসের, ইন্ডিয়া ভিসা লাগায় আমি ব্লাকে ওই ইন্ডিয়া থেকে আমি ইন্ডিয়া কিছু টাকা ইনভেস্ট করবো, ব্লাকে আমি ইন্ডিয়া থেকে রাতারাতি এসে ওকে খুন করে আবার ইন্ডিয়া আমি যাবো চলে। তো তখন বাংলাদেশের গভর্নমেন্ট দেখবে আমি ইন্ডিয়া আসছি, আর আমার পাসপোর্ট ভিসা ইন্ডিয়ায়। আমি তখন যদি 50টা লোক সাক্ষী দেয় আমি ইন্ডিয়া আসছি, ওইটাই আমার সবচেয়ে বড়, বাট আমার কেস ক্লোজ হয়ে যাবে। এই প্ল্যানিং আমি করি যে যদি এটা না হয়। সে আমাকে ফোন দেয় না, সে ওই ভাবির আন্ডারে বলে যে ওকে এই বাড্ডা থেকে বের করে দেন, ওকে রাখবেন না। তো এইভাবে করতে আমি অনেকটা কষ্ট করি। এক পর্যায়ে আমি একটা রাজ্যগুলোর একটা কাজেও যাই, সেই জায়গায় এক বড় লিডার, তার সাথে পরিচয়, সে যেন কিভাবে আমার নাম জানে বা আমার শুনছে আমি তাদের সাথে জড়িত। সে আমাকে বলে তুমি বাঁচতে চাইলে এই জায়গা থেকে বের হয়ে যাও, এই বাড্ডা অঞ্চল থেকে চলে যাও না, তো তোমার অবস্থা খুব খারাপ হবে খুব শিগগিরে। তো আমি চিন্তা করছি আমার বাড়িতে যেতেও আমার ভাড়া লাগবে, আমি বাড়িতে যাই এই মুহূর্তে কোনো কাজ করতে পারবো না, আর আমার একটা কাজ ঠিক না করলে আমার ফ্যামিলিও চালানো সম্ভব না। তো এই প্ল্যানিং করতে করতে এক পর্যায়ে আমাদের পুরো প্ল্যান সাকসেস হয়ে যায় যে আমরা কাজ শুরু করব। এই মুহূর্তে ভাবি আমারে ডাক দেয় যে শুভ তুমি একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে, তুমি আজকে 1 সপ্তাহ যাবো আমার সাথে কথা বলো না, আমার ফোন দাও না, আমার সাথে যোগাযোগ নেই কেন, আর তুমি মেয়ে নিয়ে ঘোরো কারণ কি? আমি বললাম যে ভাবি এমনিতেই তো কত কোটি টাকা কামাইছে মেয়ে দিয়ে, আমি কি বলেন ভাবি আমি কোটি টাকা কামাই, তো আমার ঢাকা শহর বাড়ি গাড়ি সব হয়ে যাবো। তো ভাবি এই কথা বললে ওই ছেলেদেরকে খবর দেয়, খবর দিয়ে আমার ধরে নিয়ে অনেক মারধর করে। এক পর্যায়ে আমার বলে তোর টাকা পয়সা কত আছে সব তোর চেক বই থেকে সব বাইর কর, আমার চেক লেখা দে যত টাকা আছে। বলে আমার ব্যাংকে কোনো টাকা নেই, মোবাইল টোবাইল সব আটকে রাখে। ওই মেয়েদেরকে সবাইকে খবর দেয়, সবার থেকে মোবাইল টোবাইল সব নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমার অনেক মারধর করে, তারপর দেখে যে আমি খাড়া থাকতে পারতেছি না, খিদায় আমাকে আরেকবার মানে খাবার দেয়। তো আমাকে পেটে অনেক লাথি মারছে, বুকে পেটে লাথি মার কারণে আমি খাবার খেতে পারতেছি না। তারপরে ওরা আমাকে ফেকের পর এক অত্যাচার করতে থাকে। বারোটা থেকে মানে বারোটার দিকে উঠায় নেয়, নেওয়ার পরে আমার সন্ধ্যা ছটা পর্যন্ত আমার মারে, এতক্ষণ পর্যন্ত মারতে থাকে। লাস্ট ফিনিশিংয়ে আমাকে বলে তুই কী চাস? আমি বলছি আমি আমার জীবন বিক্রি আছে, আর আমি আপনাদের সাথে থাকতে চাই না, আমি সাধারণ জীবন বহন করতে চাই। ঠিক আছে, তাহলে তুমি কালকে এখান থেকে চলে যাও, ভালো কথা। আমি সকালবেলা আমার কাগজ চোখ দিয়ে দিই, বারোটার দিকে বেরোই, আমার রাস্তা থেকে পোলাপান দিয়ে উঠায় নিয়ে যায়। আবার উঠায় নিয়ে আমাকে একবার মার দেয়, তারপর একটা তেহারি আনে, তারপর তেহারি খাওয়ার পর আবার মার দেয়। একবার আমার পিঠে পিস্তলটা দেয়া, আমাকে দিয়ে সাদা কাগজে বন শুয়ে নিচ্ছে, পাঁচটা পেপারসে ওর সিগনেচার নিচ্ছে, শুয়েও নিচ্ছে। তারপরে আমাকে পিস্তলটাকে মিথ্যে কথা ভিডিও করেছে, রেকর্ড করেছে। তো
মিথ্যা কথা কি ছিল সেগুলো?
মিথ্যে কথা ছিল যে আমি বাংলাদেশের যত নারী পাচারকারী এটা আমি করি, আর যত মেয়েদের ইজ্জত নিয়ে আমি খেলা করি।
আপনার এগুলো দিয়ে আপনাকে ভিডিও করে নিয়েছে, তারপর?
তারপর ওরা আমাকে বংশই দিচ্ছে, মারছে। মারার পরে আমার সাথে যে টাকা পয়সা ছিল 2000 টাকার মতো ওইটা নিয়ে গেছে, আমার কাগজপত্র যা ছিল চেক টেক সব নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমি পুরো মানে আপনাদের কাছে আসলাম।
এই এই যে আপনি এখন রক্তাক্ত অবস্থায় আছেন, সেটা কবেকার ঘটনা?
এটা আজকের ঘটনা।
আজকে আপনাকে মেরেছে?
হ্যাঁ, আজকে আমাকে মারছে। এবং কি আমাকে আরেকজন লোক আসছে, তার হাতে গান ছিল, সে গান দিয়ে আমাকে শ্যুট করতে দিয়েছে, শ্যুট করতে দেয়নি, বুলেট খুলে নিয়ে গেছে।
এটার পেছনের একটাই কারণ যে আপনি চাঁদা দেননি?
হ্যাঁ, চাঁদা দেননি, শ্যুট করতে চাইছে, আমাকে শ্যুট করতে দেয়নি, তার গান থেকে বুলেট খুলে নিচ্ছে, যেটা ম্যাগজিন বলা হয় ম্যাগজিনটা খুলে নিচ্ছে।
এই লোকগুলোর ছত্র ছায়াতে তো আপনি এতদিন ছিলেন, যে লোকগুলো আপনার কাছ থেকে এখন চাঁদা চাচ্ছে, এখন আপনি চাঁদা দেননি বলে তারাই আপনার সাথে এরকম ব্যবহার করছে।
পরে আমাকে সেই গান দিয়ে যে বাড়ির স্তরে বাইরে আমি ফিরাইতে যাই, তারপর আমার চোখে লাগে, আমার চোখের এক সাইডে মাংস উঠে যায়, যেটা রক্ত আমার এক ঘন্টা পর্যন্ত রক্ত পড়ে।
আচ্ছা, আপনি আমাকে এখন বলেন এই ঘটনার মধ্য দিয়ে আপনার উপলব্ধিটা আসলে কি?
আমার উপলব্ধি আমার বাংলাদেশের, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষের কাছে একটাই চাওয়া, কেউ যেন কোনো প্রতিশোধ বা কোনো লোভের আশা করে কারো হাত ধরে তার জীবনটা আমার মতো ধ্বংস না করে। আমি একটা বছরে আমার মা বাবার মুখের হাসিটা হারিয়ে ফেলাইছি। আমি এখন চাচ্ছি, আমি জানি আমার বোনের খুনের প্রতিশোধ আমি নিতে পারবই না, শুধু প্রত্যেকটা মানুষের কাছে আমি দোয়া চাই যাতে আমি আমার বোনের খুনের প্রতিশোধটা আইনের দ্বারাই হোক নিতে চাই। আমি আর ক্রাইম জগতে থাকতে চাই না, কারণ একটা বছরে আমার লাইফ থেকে অনেক কিছু হারাইছি। আমি আমার বাড়িতে প্রত্যেক মাসে নিম্নত 5000 টাকা করে দিতাম ডিসিপ্লিনে যখন চাকরি করি, এক বছরে আমি 60,000 টাকা দেওয়া হইতো আমার। সে এক বছরে তাদের আন্ডারে মাত্র 9,000 টাকা দিচ্ছে আমার বাড়িতে, আর তারা আমাকে সুখে রাখবে তো দূরের কথা, আমার জীবন নিয়ে আজকে তারা খেলা করতেছে, আমার বোনের খুনের প্রতিশোধ নেওয়া দূরের কথা, আমি বিচার পাবো তো দূরের কথা। আমাকে তারা ক্রাইম জগতে একটা পরিচয় দিয়ে দিচ্ছে, যেটা আমি এখন সমাজেও আমার কোনো ভালো পরিচয় আমি দিতে পারতেছি না। কোনো জব নিতে গেলে সেখানে আমার পরিচয় চায়, যে ঢাকার শহরে আমাকে তারা শুভ নামে পরিচয় করে দিচ্ছে, যে শুভ নামটা যত বড় বড় লিডার আছে তারা জানে, আর যে যে জায়গায় রাখছে ওই জায়গায় আমি পরিচিত। আমি যদি কোথাও ঠিকানা দিতে যাই, এই জায়গার ঠিকানা দিতে গেলে আমাকে সবাই যে জানো একজন অপরাধী, আমার কোনো চাকরি হবে না, আমি কোনো কর্মজীবী করতে পারি না।
তো এটাই হচ্ছে আপনার উপলব্ধি এবং যে কারণে আজকে আপনি এখানে এসেছেন। ওকে, প্রিয় শ্রোতা, এই হলো আমাদের শুভর অপ্রিয় সত্য। আমরা এখন চলে যাচ্ছি আমাদের এক্সপার্ট প্যানেলের নিয়মিত সদস্য ডক্টর তাজুল ইসলামের কাছে তার মতামত জানার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার সঙ্গে আমরা কথা বলি। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার?
জি, আমরা শুভর কাহিনীটা ভালোভাবে জানলাম প্রথম থেকে, সে দরিদ্র এবং খুব বেশি ক্রিমিনালদের কাহিনী শুনি, সেটা সেই পর্যায়ের নয়। কিন্তু ওই পর্যায়ে ছাড়া বাংলাদেশে বা সবচেয়ে বিশ্ব বাংলাদেশে বেশি সন্ত্রাসী বা অপরাধী কিন্তু এই মধ্যম বা ছোট পর্যায়ে, আমরা যাতে কি বলি সন্ত্রাসী বা মাঝারি ধরনের সন্ত্রাসী, যারা মহল্লায় পাড়ায় এই ধরনের অপরাধ করে বেড়ায়, সামাজিক ভাবে প্রভাব প্রতিপত্তি করে বেড়ায়, শুধু তাদেরই একজন প্রতিনিধি। আর যদি আমরা মাত্রা দিকে চিন্তা করি, সে হয়তো খুন খারাপই বড় কিছু করে নেই, কিন্তু আমরা যদি সংখ্যাগরিষ্ঠতার দিকে চিন্তা করি, বেশিরভাগ সন্ত্রাসী কিন্তু এই পর্যায়েরই, এবং শুধু কিন্তু সেই বেশিরভাগ পেটি সন্ত্রাসী বলে ক্ষুদ্র সন্ত্রাসী যারা বলে তাদেরই প্রতিনিধি। এটাকে আমাদের বুঝতে হবে যে তারা কিভাবে হোটে সুবল জীবন থেকে আমরা বুঝতে পারতেছি যে কিভাবে এই ধরনের উক্তি সন্ত্রাসী তৈরি হয়। আমরা আগে আমি অনেকবারই বলেছি বেশিরভাগ অপরাধী কিন্তু জন্মসূত্রে অপরাধী হয় না, কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক প্রভাব থাকে, তারা আসলে একেবারে ওই যে জাত অপরাধী হয় সেটা ভিন্ন, কিন্তু এই যে পেটি অপরাধী বা ক্ষুদ্র অপরাধী বা সন্ত্রাসী যারা তৈরি হয়ে উঠে তার কিন্তু সমাজেরই ফলাফল। আমাদের সমাজে যে বৈষম্য আছে, অন্যায় আছে, অত্যাচার আছে, এর যে ন্যায় বিচার নাই, এর যে প্রতিকার নাই, এই প্রতিকারে না পেতে পেতে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়ে তখন নিজেরাই কিন্তু বিপক্ষে চলে যায়, নিজেকে সংগঠিত করে, তার প্রতিরোধ বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। শুভর ক্ষেত্রে দেখা গেল যে তার ছোট বোনকে একটি ছেলে ধর্ষণ করেছে, রেপ করেছে এবং তখন মেরে ফেলছে, খুবই গুরুতর অপরাধ হয়েছে, সেই অপরাধে শাস্তি হয়েছে। একটা বাংলাদেশে এরকম অনেকেই হচ্ছে, আমরা এই কাহিনীতে যা জানতে পারলাম সে অপরাধীকে দেওয়া হয়েছিল, তারপর জেলে গেছিল, কিন্তু দু এক বছর পরে সে কিন্তু আবার বিয়ে দিয়ে এসেছে। এই যদি হয় অবস্থা তাহলে কিন্তু অপরাধীরা উদ্বুদ্ধ হবে, তারা তার আরো বারবার অপরাধ করবে, এবং শুধু তাই নয় তারা জেলখান থেকে বের হয়ে এসে যা করে আর কি, এই ধরনের ইয়ারা যে মামলা দিয়েছে, শুধু মামলা দিয়েছিল প্রতিকার করার জন্য, বরং উল্টো তাদেরকে এখন হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে অনেকটা উচ্ছেদ করে দেওয়ার মতন অবস্থা হচ্ছে। এরকম ভাবে যদি কোণঠাসা করে ফেলা হয় একটা মানুষকে বা একটা পরিবারকে, তখন সেই পরিবারে যদি একজন তরুণ থাকে, কৃষক থাকে, তখন সে স্বাভাবিকভাবে ক্ষিপ্ত হবে। মানুষ যেরকম ব্যস্ত হয় একটা কিছু করতে চায়, সে হয়তো সেভাবেই সেই কারণেই তখন সে ওই ওদের মতনই আবার শক্তিমান হওয়ার জন্য, বলবান হওয়ার জন্য সে আশেপাশের কোন নেতাদের বা কোন শক্তি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেছে, যাতে তারাও শক্তিশালী হতে হতে বলবান হতে পারে। ওই রকম যারা তাদের উপর অত্যাচার করেছে, যে শক্তি দিয়ে যে সন্ত্রাসী দিয়ে, তারাও সেরকম সন্ত্রাসী হতে পারে। এইভাবে কিন্তু আমাদের সমাজে সুবিধার মতন বেশিরভাগ আমাদের বেশিরভাগ আসলে খুব বড় ধরনের অপরাধী যারা তাদের ছাড়া অপরাধী যারা ছোটখাটো সন্ত্রাস এবং মারামারি ইয়াবা পাচার, আমরা সবাই দেখলাম যে সেই ইয়াবা পাচার করেছে, এরকম ছোটখাটো ধরনের অপরাধ এবং সন্ত্রাসী কার্যকলাপ ধরা পরে সেগুলো তারা কিন্তু সেইভাবে সামাজিক প্রক্রিয়ার বিষয় কিছু যাই হোক। এভাবে যাহা বলব সত্য বড় অনুষ্ঠানের প্রধান স্বার্থপথ এই যে অপরাধীদের মনে ভিতরে মনোজগতে একটা বড় পরিবর্তন আনতে পারে, শুভ ক্ষেত্র তাই করা হয়েছে, সে এখন আবার শুভ হতে চেষ্টা করতেছে, আমরা তাকে স্বার্থপথ জানাই। এবং যেহেতু সে যে মানে যা তিনি ধরনের এবং চরিত্রগত দিক থেকে সে ধরনের অপরাধী নয়, অর্থাৎ তার পক্ষে ভালো হয়ে যাওয়া এবং সুপথে আটা খুব কঠিন একটা কাজ হবে না। শুভর প্রতি আমাদের আকাঙ্ক্ষা থাকবে, অনুরোধ থাকবে যে সে যে কাজটা করে সে বুঝতে পারতেছে যে মানুষ তার বোনকে একজন তার বোনকে মেরে ফেলেছিল, সে যদি শুধু ওই কথাটা চিন্তা করে যে ওই ওই ছেলেটা কতটুকু গুরুতর অন্যায় এবং পাপ কাজ করেছে, কতটুকু জঘন্য কাজ করেছে, অর্থাৎ ওই ছেলেকে সে যদি ঘৃণা করে থাকে তাহলে সে এখন নিজেকে ঘৃণা করতে পারে যে আমিও কিন্তু তার কাছাকাছি চলে গেছি, আমি তো সেই ধরনের অপরাধী হয়ে গেলাম, আমি তো সেই ধরনের অন্যায়কারী হয়ে গেলাম। অর্থাৎ সে যদি তার বোনের রেপ করে মেরে ফেলা সেই ছেলেটার কথা মনে করে যে সে কত দীর্ঘ ছিল, আমি কি সেই পথে যাবো, সেটা কি সমাধান, না আমি আরো ভালো থাকবো, সেটি হলো সমাধান, সবাইকে আরো ভালো থাকতে হবে। আমরা তাই সবাই কামনা করি এবং আশা করি যে শুভ তার শুভ জীবনে এবং কল্যাণময় এবং আলোকময় জীবনে ফিরে আসতে পারবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম।
জি, আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, একটু পরে ফিরব SMS, মেইল এবং আপনাদের যারা ফিডব্যাক পাঠিয়েছেন শুভর সম্পর্কে জানার পরে সেগুলো নিয়ে, একটু পরে আমরা ফিরে আসছি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
বেশ কিছু SMS আমরা পেয়েছি, মেইল পেয়েছি, ফেসবুকে কমেন্টস পেয়েছি। লেমন ঢাকা থেকে লিখেছে, খারাপ লাগছে এই ভেবে যে শুভর বোনকে খুন করা হয়। কারো বোনকে যদি খুন করা হয় তাহলে তার ভেতরে একটি প্রতিহিংসার আগুন জ্বলে, এটাই স্বাভাবিক। ঠিক তেমনি করেই শুভ কিন্তু আজকের অপরাধের জগতে পা দিয়েছে। আমি বলবো শুভ খুব বেশি অন্যায় করেনি, আমিও তাই করতাম। তামিম ঢাকা থেকে লিখেছে, কারো বোন খুন হলে তাকেও প্রতিশোধের জন্য খুন করতে হবে কিংবা অন্যায় পথ বেছে নিতে হবে, আমি তা বিশ্বাস করি না। রানা পামগেট থেকে লিখেছে, ভাইয়া অন্যান্য অপরাধীরা সাধারণত যে ধরনের হয়ে থাকে, শুভ কিন্তু সে ধরনের অপরাধী নয়। অন্যেরা নিজেরা ইচ্ছা করে অপরাধ জগতে পা রেখেছে, শুভ তাই করেছে। তবে শুভর সাথে অন্যদের পার্থক্য হচ্ছে, অন্যেরা নিজেদের জন্য আর শুভ তার বোনের জন্য বা বোনের হত্যার প্রতিশোধ নেবার জন্য। রায়হান গাজীপুর থেকে লিখেছে, শুভ একজন জঘন্য অপরাধী। বিপ্লব কক্সবাজার থেকে লিখেছে, ভাই শুভ তুমি আমার অনুপ্রেরণা, আমার সাথে এমন ঘটনা ঘটেছে, আমিও প্রতিশোধ নিতে চাই। না, আমার মনে হয় না বিপ্লব মানে সে আপনার অনুপ্রেরণা হতে পারে, কারণ শেষ পর্যায়ে এসে শুভ কিন্তু সেই জায়গা থেকে সরে এসছে, এবং শেষ পর্যায়ে শুভর পরিণতি আপনি যদি দেখে থাকেন তাহলে কিন্তু শুভর জায়গা থেকে আপনি একটা বড় ভালো সিদ্ধান্ত নিতে পারেন। সেটা হচ্ছে, আপনি এতদিন ধরে যেভাবে প্ল্যান করছিলেন আপনার বোনের হত্যার প্রতিশোধ আপনি নেবেন, সেই জায়গা থেকে আপনার সরে আসা উচিত। এই বিষয়টি আইনের হাতেই আপনাকে সুপর্দ করা উচিত। রিনা ঢাকা থেকে লিখেছে, আমি শুভকে ধন্যবাদ দিতে চাই, কারণটা হচ্ছে শুভ আজকে নিজে থেকে যাহা বলিব সত্য বলিবতে এসেছে এবং নিজের থেকে স্বীকার করেছে তার সমস্ত ভুল। আমাদের সমাজে এমন কটা মানুষ পাওয়া যায় যারা নিজেরা নিজের অপরাধ স্বীকার করে, আমি শুভর মতো সাহসী মানুষ আরো অনেক প্রয়োজন বলে মনে করি। এরকম অনেক অনেক এসএমএস আমরা পেয়েছি, ফেসবুকে কমেন্টস পেয়েছি। শুভ, লিসনারদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
এখন আমার শুধু বলার একটাই, মানুষের কাছে, জনগণের কাছে, আমার মা বাবার কাছে, আমি যে ভুল করছি দয়া করে আমাকে যদি সবাই ক্ষমা করে দেয়। আমি আমার দেশকে অনেক অনেক ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি, কিন্তু আমার বোনের খুনের প্রতিশোধের নেশায় আমি যে কি করছি আমি নিজেই জানি না, কিন্তু আমার বিবেকের কাছে দুইটা লোক আমাকে আটকে দিচ্ছে। প্রথমত আমার মা বলছে, তুমি যেই জগতে আসছো, যে কাজটা করতেছো, এটা কি তোমার কালকের দিনটা তোমার জীবনে আসবে, সিকিউরিটি দিতে পারবো বাবা? আমি স্টপ হয়ে গেছি। আমি আমার মায়ের প্রশ্নের উত্তর দেওয়ার মতন ক্ষমতা আমার ছিল না। তো আরেকটা ফ্রেন্ড আমাকে প্রশ্ন করছে, কালকের দিনটা তোমার লাইফে আসবে, সেটা সিকিউরিটি কি তুমি দিতে পারো?
আপনার বয়স কত এখন?
আমার এখন রানিং বয়স চলতেছে 22 বছর।
আপনি খুন করেছেন?
না।
আপনি খুন করেন না? আপনি ড্রাগ নেন?
আমি কোনো নেশাগ্রস্ত হইনি।
ওকে, আপনি সবচেয়ে বড় অপরাধ কি করেছেন এখন পর্যন্ত, যদিও আমাদের স্টোরিতে সেভাবে আসেনি?
সবচেয়ে বড় অপরাধ করছে, একটা লোককে ব্ল্যাকমেইল করছে আর একটা মেয়ের ইজ্জত নিয়ে বিক্রি করা, এই প্ল্যানিংটা করছে।
ওকে বলুন।
আর দেশের বিরুদ্ধে যেটা করছে ইয়াবা, এটা আমার
ইয়াবা নিয়ে আপনি পুরো সময়টাই কাজ করেছেন 1 বছর ধরে, আমরা এটা বুঝতে পেরেছি, আপনাকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন।
এমনকি এর মাঝে আরেকটা ঘটনা ঘটছিল, সেটা হচ্ছে আমি একবার 7টা ফেন্সি নিয়ে ধরা গেছিলাম
পুলিশের কাছে। ধরা গেছিলেন মানে আপনি বিভিন্ন ড্রাগ ডিলার ছিলেন, আপনি বিভিন্ন জায়গায় খুচরা ড্রাগ দিতেন এবং সেগুলোর বিনিময়ে আপনাকে তারা একটা শেল্টার দিত, এটাই ছিল মোটামুটি আপনার রেস্টোরেশন অফিস। এবং তার বিনিময়ে আপনার একটা উদ্দেশ্য ছিল, আপনার বোনের খুনের প্রতিশোধ তারা নিয়ে দিবে, যে কোনো ভাবেই হোক আপনার এই আওরঙ্গবাজে তাকে খুন করবে। প্রথম কথা হচ্ছে, আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। হ্যাঁ, হতে পারে যে সেই বিচার, যে বিচার আপনার মন মতো হয়নি, ন্যায্য বিচার আপনি পাননি, কিন্তু আইন একটা রায় দিয়ে দিয়েছে, সেই জায়গাটায় আপনি কোনো কিছু করলে সেটা বেআইনি, সেটা অপরাধ। দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আপনার বোনকে আপনি অনেক বেশি ভালোবাসেন, সেই জায়গা থেকে অবশ্যই আপনি জানেন যে খুনি কে। হ্যাঁ, এবং খুনের যদি স্বীকারোক্তিও আপনি পেয়েছেন খুনি কে, ঠিক আছে, সেটার জন্য অন্যায়ভাবে চেষ্টা করলে তো হবে না, সেটা আপনি নিজে থেকেই উপলব্ধি করেছেন। এবং আপনি একটা অপরাধের শাস্তি দিতে গিয়ে আরো 10টা অপরাধ করে ফেলবেন, সেটা তো কোনো রাস্তা হতে পারে না, তাই না? সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে ভেরি লিগ্যাল ওয়েতে, আইনের মাধ্যমে সেটা চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে হবে, তাই না? এটা তো আপনি বুঝতে পেরেছেন, এই উপলব্ধি তো আপনার মধ্যে এসেছে। সুতরাং আর কোনোভাবেই আপনি অপরাধী যে হবেন না সেই নিশ্চয়তা কি আমরা পেতে পারি?
ইনশাআল্লাহ, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি নেক্সট টাইম, অপরাধ তো দূরে কথা, অপরাধের বুদ্ধি আমার মাথায় আনবো না।
রাইট, আপনার এখনো বয়স আছে, এই বয়সে আপনি রিক্সাও চালিয়েছেন, আপনার শরীরে জোর আছে, আপনি তো একটু আগেই বললেন যে ডিশ কেবলে কাজ করে আপনি প্রতি মাসে 5,000 টাকা করে দিতেন, আপনি 1 বছরে কিছু দিতে পারেন?
আমার চাকরি আজকে একটা ঠিক হচ্ছে।
সুন্দর এবং সৎ পথে বাঁচেন, আমার মনে হয় আপনার বোন ওখান থেকে আপনার জন্য খুশি থাকবে। আর আপনি বড়ওয়ালাকে বলবেন, আল্লাহকে বলবেন প্রতি মুহূর্তে, তিনিই তো সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক, তাই না? সুতরাং অন্যায় করে কোনোভাবেই আরেকটা অন্যায় শাস্তি হতে পারে না, ঠিক আছে? ওকে, অনেক অনেক ধন্যবাদ শুভ। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে গত সপ্তাহে যে মেইল বা চিঠি পেয়েছি সেখান থেকে একটি মেইল এবং চিঠির অংশ বিশেষ আপনাদেরকে পড়ে শোনাবো, এবং এই কাজটি করছে আর জে রাজু।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি শিহাব, যাহা বলিব সত্য বলিব আমি নিয়মিত শুনে আসছি। এই অনুষ্ঠান আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান, অনেকদিন ধরেই আমি এই অনুষ্ঠান শুনি। আমি আজ আমার একটি ছোট অপরাধের কথা স্বীকার করতে চাই। তখন আমি একটি কোম্পানিতে চাকরি করতাম, নতুন হিসেবে সবাই আমাকে খুব সাহায্য করত, ভালোবাসত। কিন্তু কিছুদিন পর সামান্য একটা কারণে আমার সহকর্মীর সাথে কথা কাটাকাটি হয়, পরে সম্পর্কটা খুব খারাপ হয়ে যায়। কিন্তু একই জায়গায় চাকরি করে এমনটা করা আমার ঠিক হয়নি, কখনোই উচিত হয়নি। আসলে রাগ করে কোনো কিছু করা উচিত না, আর সেটার ফলও খুব বেশি একটা ভালো হয় না, যেটা আমি এখন বুঝতে পারছি। আজ তার সাথে দেখা হলো, কথা হয় না, যেটা আমাকে সবসময় পীড়া দেয়। আর তাই তো এই অনুষ্ঠানের মাধ্যমে, বিশেষ করে এই অনুষ্ঠানের চিঠি পর্ব শুনে আমার মনে হয়েছে যে এখানে আমারও চিঠি লেখা উচিত এবং আমার সামান্য অপরাধের কথা সেখানে স্বীকার করা উচিত। তাহলে হয়তো আমি ক্ষমা পেলেও পেতে পারি। আমি চাইব যে আমার সেই সহকর্মী যেন আমাকে ক্ষমা করে দেন।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge Yourself.
অনেক অনেক ধন্যবাদ রাজু, এবং একই সাথে ধন্যবাদ জানাই এই বন্ধুটিকে আপনার সত্য উপলব্ধির জন্য। আমরা শেষ করতে চাই আজকের মতো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এই কথাটি বলে, যে সকল মনে সকল অপরাধের জন্য ভয়াবহ রকমের শাস্তি অপেক্ষা করে, এই উপলব্ধি জন্ম হোক এবং সকল অপরাধের বিলুপ্তি ঘটুক। আমরা বারবারই বলি, একজন মানুষকেও যদি জেবিএসবি অর্থাৎ আমাদের রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব সত্যের পথে আনতে পারে, আলোর পথে আনতে পারে এবং সংশোধনের পথে আনতে পারে, বিবেক বোধকে জাগ্রত করতে পারে, আমরা তাহলে বলতে পারব আমাদের যাহা বলিব সত্য বলিব সাকসেস। আজকের মতো এ পর্যন্তই, আগামী রবিবার আবারও কথা হবে। সে পর্যন্ত অনেক ভালো থাকুন। আর জে রাজু, সাউন্ড এডিটর মঞ্জু এবং আমি আর জে কিবরিয়ার পক্ষ থেকে শুভরাত্রি।